নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি। প্রোগ্রাম এখনই সময়, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার অনেক বড় দয়া আর এহসান যে মাহে রমজানে প্রতিদিন নেকির দাওয়াত দেওয়ার এক ব্যবস্থা মাদানী চ্যানেল আমাদেরকে করে দিয়েছে। আর যারা দর্শক রয়েছে আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে কিছু ইলমে দিন শেখার ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেল। আজকেও দর্শক শ্রোতা, প্রোগ্রাম একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, এবং কালাম শোনাবো আপনাদেরকে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা প্রতিদিনের মতো আজকে প্যাকেজও আছে, অনুষ্ঠানে প্যাকেজগুলো দেখাবো। আর বিশেষ করে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার গত মাদানী মুজাকারাতে যে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে কথা বলেছেন, ওই বিষয়টাও কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় নিয়ে আলোচনা বা আপনাদেরকে একটু পরেই জানাই, এর পূর্বে আমাদের সাথে শোয়েব ভাই আছেন, আমরা শোয়েব ভাই থেকে কালাম শ্রবণ করি আজকের প্রোগ্রামে, এরপরে বিষয়ও জানাবো, বিষয় নিয়ে আলোচনাও করবো। মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন আজকে এহসান কাদেরী ভাই, মাশাআল্লাহ, আরও মোবাইলে দাওয়াত ইসলামী আছেন, আমরা শুনবো ধীরে 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 থেকে আলোচনা। আগে কালাম শ্রবণ করি, জি শোয়েব ভাই কালাম শুনিয়ে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। वो जो न थी तो कुछ न था, और वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, अरे जान है तो जहान है। পুরুল সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুন্দর পরূপ দৃশ্য যে কাবা, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। সুন্দর পরূপ দৃশ্য যে কাবা, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। ইচ্ছে করে দেখতে কাবাজি বার বার, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। কখনো দেখি হেরিম অবাক হয়, এ কখনো দেখি হেরেম অবাক হয়, কখনো আবার দেখি নিজেকে, কখনো দেখি হেরেম অবাক হয়, কখনো আবার দেখি নিজেকে। নিয়ে এলো কোথায় ভাগো যে আমার, নিয়ে এলো কোথায় ভাগো যে আমার, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। জিকিরত রয়েছে ওষ্ঠ যুগন, জিকিরত রয়েছে ওষ্ঠ যুগন, শুনছে আজান আমারে কর্ণ যুগল, আজানের ধ্বনি শোনা যায় বারবার, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। করেছি তো যা কিছু আমি, করেছি তো যা কিছু আমি, সবই কবুল হবে এ আশা রাখি, সবই কবুল হবে এ আশা রাখি, মিজাবে রহমত শিরে যে আমার, মিজাবে রহমত শিরে যে আমার, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। কি অপরূপ হে রে হে মাওলা, কি অপরূপ তব দয়া হে মাওলা, কি অপরূপ তব দয়া হে মাওলা, কি অপরূপ তব দয়া হে মাওলা, কি অপরূপ তব হে রে হে মাওলা। আশা যাওয়া লিখে দাও ভাগে আমার, আশা যাওয়া লিখে দাও ভাগে আমার, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর।
সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানে আমাদেরকে রোজা রাখা অবস্থায় এই পবিত্র মাসে হেরেম শরীফের সামনে বসে, হেরেম শরীফের কাবার গিলাফের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা, ইবাদত করা, এই রোজা অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা হেরেম শরীফে আমাদেরকে হাজির দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। কত মানুষই তো যায়, কত আশেকে রসুলই তো যায়, কত মানুষ রমজানে তো হেরেম আর মদিনাতে সময় অতিবাহিত করে, জিয়ারতের উদ্দেশ্যে যায়, উমরার উদ্দেশ্যে যায়। আল্লাহ, তুমি আমাদের ভাগ্যেও মাহে রমজানেই, মাহে রমজানেই তুমি আমাদের ভাগ্যে বাস মদিনার হাজিরি আর হেরেম শরীফের হাজিরি নসিব করে দাও। দর্শক শ্রোতা, এখনই সময় প্রোগ্রামে আজকের যে বিষয় আমরা নিয়েছি, প্রত্যেকটা মানুষের সাথে এই বিষয়ের একটা মিল, অর্থাৎ আপনি জানতে চান বা নাই চান এই বিষয়টা আপনার গুরুত্ব, খুবই গুরুত্ব, আপনার জানা খুবই প্রয়োজন। এবং যদি না জানি, না জানার কারণে কতটা ক্ষতির মধ্যে আমরা থাকব আর কতটা ক্ষতি আমাদের হচ্ছে সেটা আমরা অনুভবও করতে পারি না। আজকের বিষয় নিয়েছি জিহ্বার অনিষ্ট, অর্থাৎ এই জিহ্বা এই আজকের প্রোগ্রামে যে আলোচনা করব আমরা, জিহ্বা দিয়ে জবান দিয়ে আমরা কোন কথাগুলো বলতে পারি, কোনগুলো বলা দরকার, আল্লাহ তাবারক ও তাআলা এই জিহ্বার ব্যাপারে কি ইরশাদে কারিমা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি ইরশাদে কারিমা রয়েছে, এ সকল বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মোবালিকে দাওয়াত ইসলামী ফজলের রাব্বি ভাই আমাদের সাথে আছেন, আর হেসান কাদরি ভাইও আছেন। হেসান ভাই থেকে শুরু করি, এরপরে ফজলের রাব্বি ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। হেসান ভাই, শুনছেন আজকের বিষয় জবানের অনিষ্ট বা জিহ্বার অনিষ্ট, যেটাই আমরা বলি না কেন, এক গুরুত্বপূর্ণ দিক, কিন্তু মানুষের প্রতিদিন হাজার হাজার বাক্য, হাজার হাজার শব্দ, হাজার হাজার ওয়ার্ড আমরা এই জবান থেকে বলে থাকি, হ্যাঁ, বের হয়ে থাকে আমাদের, জানি না কতটা আমাদের সঠিক কথা হয়ে থাকে আর কতগুলো আমাদের অপচয় বা যেটা প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কথাগুলো হয়ে থাকে। হয়তো বা হাজারো মানুষকে আল্লাহ তাআলা ভাগ্য এমন দান করেছে যারা এই জবান দিয়েই, এই মুখ দিয়েই কোরআনে পাকের তেলাওয়াত করছে, আবার অপর দিকে এই জবান আর এই মুখ দিয়ে গালি গালাজ করছে, খারাপ কথা বলছে, মিথ্যা ঝুট গিবাদ এগুলো করছে। তো এই যে আমাদের জবান রয়েছে, আমরা যে কথা বলি আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিয়েছেন, এটা কিভাবে আমরা ব্যবহার করব, কিভাবে আমরা এটাকে চালাবো, শুনি আমরা হেসান ভাই থেকে। জি,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই বিষয়টা নিয়ে মানুষ কমবেশ অনেকেই এই বিষয়টা জেনে থাকে যে জিহ্বার বা জবানের গুরুত্ব একজন মানুষের কাছে কতটুকু। তো হয়তোবা মাদানী চ্যানেলের মধ্যে বলি বা বিভিন্ন কিতাবাদির মধ্যে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মধ্যেও আজকাল দেখা যায় যে এই জিহ্বা নিয়ে, জবান নিয়ে অনেক নানান পোস্ট, নানান হাদিসে পাক এগুলি আলোচনা করা হয়ে থাকে। তো আমরা তো আসলে শুনে যাচ্ছি প্রতিনিয়ত, মাদানী চ্যানেল হোক বা অন্য কোনো মাধ্যম হোক, কিতাবের ভাষায় হোক, আমরা সবসময় কিন্তু এগুলি শ্রবণ করে থাকি। কিন্তু জাকির ভাই, সত্যি কথা বলতে যদি আমরা এই বিষয়টা, আজকে যে বিষয় রাখা হয়েছে, এই জিহ্বা বা জবানের অনিষ্টতা, এর যে ক্ষতি বা এর যে ফজিলত, এটা দিয়ে দুই দিকেই করা যায়। এটা এমন এক বস্তু যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আপনি এটা দিয়ে আপনি দুইটা কাজই করতে পারবেন, হয় ভালো কাজ অথবা খারাপ কাজ করতে পারবেন, এটা আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে। উদাহরণস্বরূপ, ছুরি দিয়ে মানুষ খুনও করতে পারে, ছুরি দিয়ে আবার ভালো কাজ ফল ফ্রুটও কাটতে পারে, প্রয়োজনীয় বিষয় করতে পারে। তো এটা হচ্ছে ব্যবহারের উপর। ঠিক জিহ্বা দিয়ে আপনি চাইলে আল্লাহকে, আল্লাহ রাসুলকে রাজি করে জান্নাত লাভ করতে পারেন, আবার এই জিহ্বা দিয়ে আপনি আল্লাহ আল্লাহ রাসুলকে নারাজ করে নিজের ঠিকানা চিরস্থায়ী জাহান্নামের দিকে নিয়ে যেতে পারেন। তো এটা আপনার আমার ব্যবহারের উপর। তো মনে হয় ছোট একটি বস্তু, কিন্তু এটা জান্নাত লাভের অনেক বড় মাধ্যম হতে পারে। ছোট একটি বস্তু আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট জিনিস হতে পারে এটা। তো এটাকে মামুলির মনে না করে আমরা বয়ান আজকে হয়তোবা শুনবো, যাই শ্রবণ করবো, হয়তোবা অনেক মানুষ বা দর্শক জানা থাকতেও পারে, কিন্তু মেন কথা হচ্ছে জানি তো আমরা সবাই কমবেশ, কিন্তু আমল কতজন করে, আমল করতে হবে। দর্শকবৃন্দ যারাই দেখছে, যদি নিয়ত করে নেয় আজকে, যেহেতু পবিত্র মাহে রমজানের মাস, এই মাসে আমরা চাইলেও যা কিছু বলতে পারি না, এই মাস সংযমের মাস, ধৈর্যের মাস, এই জিহ্বাও কিন্তু সবরের সাথে অনেক বড় একটা সম্পর্ক, একটা ভূমিকা পালন করে। যখন আমার রাগ উঠলো, আমি মুখ দিয়ে যা খুশি তাই বলে ফেললাম, করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আর এই রমজানুল মোবারক মাস আমাদেরকে ওই ধৈর্যটাই শিক্ষা দিচ্ছে। যেমন অনেক বিষয় আছে জায়েজ রমজান মাসে, তো এই জায়েজ কাজগুলিও আল্লাহ পাকের সন্তোষের জন্য আমরা কিন্তু করে থাকি না, রমজানে রোজা রাখা অবস্থায়। তো এটা আল্লাহ আমাদেরকে প্র্যাকটিস শিখাচ্ছেন যে রমজান মাসে জায়েজ কাজগুলিও যদি আমরা এ থেকে বিরত থাকি, তো বারো বাকি যে এগারোটা মাস রয়েছে, তো আমরা কেন ওই হারাম কাজ থেকে, নাজায়েজ কাজ থেকে আমরা বিরত থাকবো না। এটা এই রমজান থেকে আল্লাহ শিক্ষা দেয়, প্র্যাকটিসের একটা শিখার মাস। তো আমরা এই মাস থেকে যদি প্র্যাকটিস করি, অনেক মানুষ আছে অভ্যাসে এই জিহ্বা দিয়ে অনর্থক কথাবার্তা বলে থাকে, অহেতুক কথাবার্তা বলে থাকে, খারাপ কথাবার্তা বলে থাকে। তো এই মাসের ওসিলাতে, এই মাস যেহেতু আমাদের মাসে বিদ্যমান রয়েছে, যদি আমরা নিয়ত করে এই মাসকে কেন্দ্র করে, এই মাসের ওসিলাতে আমরা নিয়ত করি যে এখন থেকে জিহ্বার হেফাজত আমরা করব, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে এই জবান, এই জিহ্বা নাজাতের ওসিলা হবে। আল্লাহ পাকের আখেরি নবী মাক্কি মাদানী আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস এই জবান নিয়ে রয়েছে, এই জিহ্বাকে কেন্দ্র করে নিয়েছে। হয়তোবা অল্প কিছু বলার সুযোগ হবে যে একবার এক সাহাবী রাসুল উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহপাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নাজাতের এমন কোনো আমল থাকলে আমাকে বলে দিন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। সর্বপ্রথম এই কথাটি বললেন, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, অর্থাৎ ঘর হতে বের হয়েও না, এবং নিজের গুনাহের জন্য অনুশোচনার অশ্রু বর্ষণ করো। তো এখানে তিনটা বিষয়ের মধ্যে প্রথম নাম্বার যেটা বলেছে আল্লাহ রাসূল, তা জবানকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ এটা নিয়ন্ত্রণ করার একমাত্র বিষয় হচ্ছে আমার নিজের উপর ডিপেন্ড করে, আমি এই জবান দিয়ে কি ইরশাদ করব। আপনি শুরুতেও বললেন যে এই জবান দিয়ে অনেকে কুরআনে পাকে তিলাওয়াত করে থাকে, এই জবান দিয়ে অনেকে মাযাল্লা গান বাজনা পাঠ করে থাকে, খারাপ কাজ করে থাকে, মানুষে গালমন্দ করে থাকে, অন্যের বিরুদ্ধে গীবত করে থাকে। তো এর জন্য আল্লাহ রাসূল আমাদেরকে ইরশাদ করেন যে প্রথমেই জবানকে নিয়ন্ত্রণ করার জন্য, কারণ কিতাবের মধ্যে এবং হাদিসে পাকের মধ্যে এটাও আসছে যে বান্দার অসংখ্য গুনাহ সংগঠিত হয় তার জবান থেকে, আর এই জবানের মাধ্যমে বান্দা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে। তো সর্বপ্রথম আমাদের জবানের হিফাজত করতে হবে। এই বিষয়ে আল্লাহ রাসূল আরেক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যেই হাদিসে মুবারাকাটা আমরা অসংখ্য মানুষ জানি, ছোট থেকেই শুনে আসছি, যে আল্লাহ রাসূল আমাদের সাহাবায়ে কিরামকে উদ্দেশ্য করে বলেন, তোমরা যদি আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দিতে পারো, অর্থাৎ গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব। এর নাম, এর মধ্যে একটি হচ্ছে জবান, জিহ্বা। তো যদি আমরা এই জিহ্বার নিশ্চয়তা, নিশ্চয়তা বলতে হেফাজত, অনর্থক কথা থেকে আমরা দূরে থাকবো, এই জিহ্বা দিয়ে মন চাইলো একজন মানুষকে গালি দিব, মন চাইলো এই জিহ্বা দিয়ে মিথ্যা বলবো, ওগুলি থেকে এই জিহ্বাকে বাঁচাতে হবে। ঠিক তেমনি হবে লজ্জা স্থান, এই দিক, এই দুইটা বিষয় যদি আমরা হেফাজত করতে পারি, নবী পাক বলেন তাহলে তোমাদেরকে আমি জান্নাতের নিশ্চয়তা দান করব। তো এটা আসলে মামুলি কোনো বিষয় না। তো আজকে দেখেন আমরা অনেক এমন কথা আমাদের জবান দিয়ে বের হয়ে যায়, আর এই জবান দিয়ে বের হয়ে যাওয়া কথা এমন একটা জিনিস যে যেটা বের হয়ে গেল সেটা আর ফিরে আসা সম্ভব না। যদি কাউকে তরবারি দিয়ে বা তীর দিয়ে বা কোনো বস্তু দিয়ে কাউকে আঘাত করা হয়, সেটার ব্যথাও কিন্তু একটা সময় দূর হয়ে যাবে, সেটার চিহ্ন একটা সময় নিঃশেষ হয়ে যাবে, কিন্তু জবান দিয়ে যেই জিনিসটা বের হবে, মানুষের অন্তরে যে কষ্টটা গেঁথে যাবে, সেটা কখনোই ওই চিহ্নটাও থাকবে সেটা, এবং সেই যে দুঃখ পেলো, যে কষ্ট পেলো, এটা বলা হয়েছে, এমনও অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ পাকের আরশও কেঁপে যায়, মুসলমানকে কষ্ট দিলে, মুসলমান অন্তর যদি ব্যথিত হয়, তো মামুলি বিষয় না।
কথার মাধ্যমে যে মানুষ কষ্ট পায় সেটা অতি সহজে মানুষ ভুলে
না,
তাকে দেখলেই মনে পড়ে। এমনও আছে কি কথার মাধ্যমে যখন মানুষ কষ্ট পায় না, তার সন্তানদেরকে দেখলে, তার বাড়ির কোনো মানুষকে দেখলেও মনে পড়ে, আচ্ছা এই লোকটা ওই বা ওনার আত্মীয় না যে আমার সাথে এমন দুর্ব্যবহার করেছে। আমার পরিচিত একজন লোক,
জি জি,
প্রায় মনে করতে পারেন 5 থেকে 7 বছর আগে যে কোনো একটা বিষয় নিয়ে তাকে একটা কথা শুনিয়ে দিয়েছে, কিন্তু ওটা ছিল রং, যে বলছে সে একটু রঙই বলছে, 7 বছর আগের কথা। এই কিছুদিন আগেও আমার সাথে এই বিষয়টা শেয়ার করলো, এর আগে কয়েকবার শেয়ার করছে, আবার কিছুদিন আগেও আমার সাথে শেয়ার করলো, এই লোকটা আমাকে একদিন এমন কথা শুনিয়েছে, না না জেনে না বুঝে আমার ব্যাপারে আমাকে এমন এমন কথা শুনিয়েছে। তা আমি এর আগে এনাকে ইনফরাদি কোশিশ করছি যে আপনি এক কাম করে মাফ করে দেন, আপনি আপনার ব্যাপারে সে ভুল বুঝছিল, আর ভুল বোঝার পরে আপনাকে কিছু কথা শুনিয়েছে, পরবর্তী টাইমে সে আপনার কাছে এসে কিন্তু সরিও বলেছে। এখন উনি বলতেছে সরি তো বলেছে, কিন্তু ইনি যে আমাকে কথাগুলো শুনিয়েছিল না আত্মীয় স্বজন সবার সামনে, আচ্ছা সরি কখন বলছে, যখন সরি বলছে তখন কেউ পাশে ছিল না, কিন্তু আমি লজ্জিত হওয়া, অপমানিত হওয়া, যা হওয়ার সবার সামনেই হয়েছি। আর উনি বললো কি ওনার কথায় আমার অনেক কষ্ট পেয়েছে, আমার কান্না চলে আসছিল, কিন্তু আমি কি করবো, সবার সামনে কিছু বলতে পারতেছিলাম না, কিন্তু পরবর্তীতে একা এসে উনি আমাকে ছড়ি বলে গেছে, ক্ষমা চেয়ে গেছে, কিন্তু যাদের সামনে বলছে তারা কেউ তো জানলো না যিনি আমাকে, আমার কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু দেখেন 7 বছর পরেও ওই ব্যক্তি কথা মনে পড়ে যায়, তার কথা মনে পড়ে যায়, এই ব্যক্তি আমাকে এমন এমন কথা শুনিয়েছিল। তো বলা হয় যে মানুষকে কথার মাধ্যমে যে কষ্টগুলো দেওয়া হয় সেটা অতি সহজে মানুষ ভুলে না, আর এই কষ্টটা জানি না কতদিন পর্যন্ত সে পুষে রাখবে, অন্তরের মধ্যে ধারণ করে রাখবে, কবে তার এটা শেষ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আমরা এর চাইতেও বেশি গুণ তাকে ভালোবাসতে না পারবো,
না পারবো। তো এর জন্যই কথা আমরা যা বলবো মানুষকে অবশ্যই শতবার হলেও ভেবেচিন্তে জবান থেকে বের হতে হবে। দেখেন আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কাউকে মেসেজ করি, মেসেজ করার পর আমাদের তৎক্ষণাৎ একটা খেয়াল আসে না এই কথাটা বা এই টেক্সটটা করা ঠিক হয়নি, আমরা ডিলিট করে দিতে পারি। ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট যদি করি মনে হয় এইটা করা উচিত হয়নি, আমরা কিন্তু ডিলিট করতে পারি। কিন্তু যেটা মানুষের জবান দিয়ে বের হয়ে যায়, একজনকে যদি আমরা সরাসরি কাউকে কষ্ট দিয়ে ফেলি, সেটা আর বের করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এই জবান দিয়ে আবার চাইলে এটা সংশোধন করাও যেতে পারে, যদি কাউকে আমরা এই জবান দিয়ে খুশি করি, কাউকে মন প্রাণ দিয়ে তাকে যদি ক্ষমা চাই যে আমার জবান দিয়ে এই কষ্টটা আপনাকে দিয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে
দিন।
তো এই জবান দিয়ে মানুষকে আঘাত করা যায়, আবার এই জবান দিয়ে তার থেকে আবার
অনেক কাজ আদায় করা যায়, অনেক খুশিও করা যায় তাকে,
মন জয়ের অনেক বড় একটা মাধ্যম,
দিল জয়ের অনেক বড় এক মাধ্যম জবান। যখন কারো সামনে আপনি যাবেন, একদম কখনোই আপনাকে চিনে না, কখনোই আপনাকে দেখে নাই, একটু মুচকি হাসবেন, শুধু জিজ্ঞাসা করবেন কেমন আছেন, একটা মুচকি হাসি আপনার মুখের আর কেমন আছেন জিজ্ঞাসা করাটাই তাকে আপনার আপন বানিয়ে নেওয়া অনেক বড় এক মাধ্যম এটা। আমাদের সাথে মোবাইল লীগে দাওয়াত ইসলামী ফজলে রাব্বি ভাই আছেন, আমরা তার থেকেও কিছু মাদানী ফুল শুনি, এরপরে আসবো আবার সোহেবের কাছে নাতে রসুল মকবুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি ফজলে রাব্বি,
বিসমিল্লাহির রহমানির রহিম। জি জাকির ভাই ধন্যবাদ। আমাদের যে আজকে বিষয় অনেক গুরুত্বপূর্ণ, জবান। জবান আসলে আল্লাহ তাআলার অনেক বড় একটি নেয়ামত।
জি,
আসলে যখনই আমরা ওই নেয়ামতের কদর করি না তখনই কিন্তু ক্ষতির দিকে চলে যায়। আপনি কি কথাটি বললেন যে 7 বছর আগে সে এই কথাটি বলেছিল এখনো মনে আছে,
মনে আছে।
তো এক জ্ঞানী ব্যক্তি বলেছেন যে তোমরা নিজের চিন্তা ভাবনা এটাকে হিফাজত করো, কেননা ওই চিন্তা ভাবনাটাই কিন্তু তোমাদের কথা হয়ে যায়। মানুষ আগে অন্তরে ভাবে, তারপরে কিন্তু ওটা মুখে আসে। তো ওই জ্ঞানী ব্যক্তি বললেন যে তোমরা নিজের চিন্তা ভাবনার হিফাজত করো, কেননা ওই জিনিসটাই কথা হয়ে যায়, আর কথার হিফাজত করো, কেননা ওইটাই তোমার আমল হয়ে যায়, আর আমলের হেফাজত করো, ওইটাই তোমার চাল চলন হয়ে যায়, আর চাল চলনের হিফাজত করো, ওটাই তোমার পরিচিতি হয়ে যায়।
রাইট,
অর্থাৎ এক সময় গিয়ে মানুষ তাকে ওই হিসাবেই চিনে, তার পরিচয় এটাই হয়ে যায় যে এই ব্যক্তিটা কিন্তু
এমনই
এমনই। সে যখনই একটা কথা বলে মানে ওর কথা শুনলেই ভালো লাগে না, মানে তার পরিচয় এমন হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে নিজের চিন্তা ভাবনার আগে হিফাজত করো, আপনার অন্তরে কি আসছে। একবার ওই যে বলা হয় না, এক চুপ শত সুখ।
জি,
আবার একটা কথা বলা হয় যে পেহলে তোলো বাদ মে বলো, মানে আগে আপনি ওই
চিন্তা করো,
মাফ করে নিন যে আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা আসলে মানুষ এর মাঝে প্রভাব কি হবে। তো এই ব্যাপারে কোরআন এবং হাদিসে জবানের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক হাদিস এ ব্যাপারে ইরশাদ করেছেন। সাহাবায়ে কেরাম যখনই জিজ্ঞেস করতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে কোন জিনিসটি অনেক ভয়ঙ্কর আপনি মনে করেন, এক সাহাবি হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে এমন কোন জিনিসটি আপনি সবচেয়ে ভয়ঙ্কর মনে করেন। দেখেন, মানুষের শরীর পুরা
যেটা দূর করা দরকার,
মাথা থেকে পা পর্যন্ত
জি
কত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সাহাবিকে নিজের জিহবা মোবারক ধরে ইরশাদ করলেন
আল্লাহ
এই জিনিসটিকে
আল্লাহ।
তিনি বললেন যে আমার মধ্যে কোন জিনিসটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহবা মোবারক ধরে ইরশাদ করলেন এই জিনিসকে, অর্থাৎ এর হিফাজত করো, জান্নাতে যেতে পারবে। যেমনটা আমাদের হাসান ভাই বললেন যে দুইটি জিনিসের হিফাজত করো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। তো বোঝা গেল এই দুইটি জিনিসের হিফাজত করা কিন্তু এত সহজ না, অনেক কষ্ট করতে হবে। বুজুর্গরা কিন্তু বছরের পর বছর, এক বুজুর্গ বলেন যে আমি অনেক বছর কাটিয়ে দিয়েছি কিন্তু এখন আমি পারিনি, কিন্তু আমি চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি যাতে আমার জবান ঠিক হয়ে যায়, জবান থেকে যেন আমি শুধু ভালো কথাই বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, হযরত সাইয়েদুনা বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা তার জবান হতে
জি
একটি কথা বের করে, একটি কথা বলে, কিন্তু সে এর তাৎপর্য জানে না, এই কথাটির তাৎপর্য সম্পর্কে সে
জানে না
যে আমি কি বলে দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা এই কথার কারণে কিয়ামত পর্যন্ত তার সন্তুষ্টি লিখে দেন। আল্লাহ তাআলা নিজের সন্তুষ্টি লিখে দেন এই কথার কারণে,
সুবহানাল্লাহ,
কিন্তু ওই বান্দা জানে যে আমি কি বলেছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবার বান্দা এমন একটি কথা বলে যেটা তাৎপর্য সে জানে না আমি কি বলেছি,
কি বলেছি,
কিন্তু এই কথার কারণেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার জন্য নিজের অসন্তুষ্টি লিখে দেন।
আহা,
এখন মানুষ তো মুখে যা আসে বলে দেয়,
বলে দেয়।
আসলে এটাই হওয়া উচিত যে কি বলছি আমি এটা আগে ভাবা। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে বান্দা জানে না যে কি বলছে, তো আমরা অনেক সময় এমন কিছু বলে ফেলি আমরা জানি না আমরা কি বলেছি,
কি বলেছি,
কিন্তু যদি আল্লাহ তাআলা নিজের অসন্তুষ্টি লিখে দেন তাহলে আমরা কি করব। এই যে রোজার মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের সাথে যদি কেউ ঝগড়া করে তুমি তাকে বলে দাও ইন্নি ইমরাউন সাইমুন, আমি ওই ব্যক্তি যে রোজা রেখেছি, মানে আমি এখন তোমাকে কিছু বলবো না, এই অবস্থায়
আমি রোজাদার,
আমি রোজাদার।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, কত সুন্দর শিক্ষা যে রোজা অবস্থায় যেন তুমি কিছু না বলো। এটা হলো প্র্যাকটিস, যেভাবে ভাই বললেন যে এটা প্র্যাকটিস, রমজানে তুমি এভাবে চলো আর এই রমজানে
বাকি মাসগুলো
এভাবেই চলতে পারবে।
জি জি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন যে বনি আদমের
যে
অধিকাংশ পাপ তার জবানের কারণেই সংঘটিত হয়ে থাকে। দেখতে যদি আমরা যাই যে অধিকাংশ পাপ কিন্তু এই জবানের কারণেই হয়ে থাকে, তো যদি জবানকে হেফাজত করে নেই সব জিনিস থেকে কি মুক্তি পেয়ে যাব। একটি ঘটনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ইরশাদ হচ্ছে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ রইল সে মুক্তি পেল। তো এক ব্যক্তি ছিল, সে বাদশার সন্তান ছিল, তো সে ইলমেদিন হাসিল করতো। তো সে যখন এই কথাটি শুনল মান সামাতা নাজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এই হাদিসটি শুনল মান সামাতা নাজা, যে চুপ রইল সে মুক্তি পেল,
মুক্তি পেল।
সে বাদশার ছেলে, সে এই কথাটি বা এই হাদিস শরীফ শুনে সে চুপ হয়ে গেল, সে আর কোনো কিছু বলে না। আমরা এখন শুনছি আমাদের মধ্যে কি কি আসছে এটা আমরা নিজেই জানি, কিন্তু সে কিন্তু চুপ হয়ে গেল। এখন অনেক চেষ্টা করার পরেও সে কিন্তু কোনো কথাই বলছে না। বাচ্চা তো পেরেশান হয়ে গেল, কি হচ্ছে, বা বাচ্চা অনেক ডাক্তারকে দেখালো, অনেক লোককে দেখালো, কি হয়েছে দেখেন, কেউ কিছু করতে পারছে না, কোনো চিকিৎসাও করতে পারছে না, সে কিছু বলছেই না। তো এক ব্যক্তি, এক হাকিম সাহেব বললেন যে একে আপনি একটু বাহিরে নিয়ে যান কোথাও ঘুরতে। তো যখন সে ঘুরতে গেল, তো জঙ্গলের দিকে যখন গেল, তো জঙ্গলে একটি গাছে অনেক পাখি ছিল। তো একজন শিকারি আসলো শিকার করার জন্য, তো পাখি তো আছে কিন্তু সে দেখতে পায়নি, কিন্তু তৎক্ষণাৎ এক পাখি আওয়াজ করে,
আওয়াজ করে উঠল।
তো ওই শিকারি ওইদিকেই তীর মারলো আর পাখিটি
নিচে
নেমে গেল। তো ওই বাচ্চার ছেলের মুখ থেকে হঠাৎ বের হয়ে গেল সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন। মানুষ যতক্ষণ চুপ থাকে
ততক্ষণ ভালো,
ততক্ষণ মুক্তিতে থাকে, আর যখনই কিছু বলে তখনই কিন্তু ফেঁসে যায়। এই কথাটা বের হওয়ার সাথে সাথে ওই বাচ্চার যে খাদিম ছিল সে বলল এতদিন কিছু বলেনি আজকে বলেছে, তো এটা বাচ্চাকে জানিয়ে দিল। বাচ্চা বলল আচ্ছা, সে ইচ্ছা করে চুপ ছিল আর আমরা এদিকে এত পেরেশান ছিলাম, তাকে একটি শাস্তি দিতে হবে। জাল্লাতকে ডাক দিল, তাকে উপর করে ঝুলিয়ে দিল এবং একটি চাবুক মারল। সে আবার একই কথা বলল সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, পাখি আওয়াজ করলো
আর
পাখির ক্ষতি হলো,
আমি সেটার উত্তর দিয়েছি
আর আমি আওয়াজ করলাম আমারও ক্ষতি হলো। তো বোঝা গেল আসলে মান সামাতা নাজা, চুপ থাকাতেই কিন্তু
নাজাত রয়েছে। রাইট রাইট রাইট, এই কথা কথার কারণেই মানুষের সম্মান নষ্ট হয়, আবার এই কথার কারণেই মানুষের সম্মান বুলন্দ হয়, সম্মান বৃদ্ধি পায়, আবার এই কথার কারণেই মানুষ ছোট ছোট মানুষের কাছে নিজের সম্মান একেবারে নষ্ট করে দেয়, আবার এমন কথা বলে ওই কথার কারণে ভালো একটা পরিবেশে তার মান, তার ইজ্জত, তার সম্মান আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। তো এই কথা যে আছে, মানুষ যে বলতে থাকে, মানুষ নিজের মুখের, নিজের জবানের হেফাজত করে না, এর অনেক ক্ষতির দিকও কিন্তু রয়েছে, যা হাদিসে পাকের মধ্যে আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শুনলাম। আরও আলোচনা শুনব আজকের বিষয় নিয়ে। শোয়েব ভাই থেকে আগে কালাম শ্রবণ করি, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনান আমাদেরকে। এরপর দর্শক আপনাদের কলের দিকে যাব, যারা এখনও কল করেননি আমাদেরকে কল করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি যাব একদিন সোনার মদিনা, রব্বি আমার মনের বাসনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা দেখব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সব যাতনা প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ শীতায় প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ শীতায় মনের দুঃখ শীতায় কাফেলা হাজি দে যখন দেখি আমি কাফেলা হাজি দে যখন দেখি আমি আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা যে রাজা শরীফে জিয়ারত করেছে শফাত তার তরে কবুল হয়েছে যে রাজা শরীফে জিয়ারত করেছে শফাত তার তরে কবুল হয়েছে শফাত তার তরে কবুল হয়েছে শফাত প্রিয় নবী পেতে মদিনায় চলো না চলো না সোনার মদিনা শফাত প্রিয় নবী পেতে মদিনায় চলো না চলো না সোনার মদিনায় মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সহারা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা প্রিয় নবী তুমি তাদের তুমি সারা তুমি সাহারা, প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায়, বিরহ যারা তাদের মনের দুর্কর না, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শকের কল শুনবো আমরা, কল শুনিয়ে দিন।
নুরুজ জানালাম, আমি একটি গজল শুনতে চাই সারিবদ্ধ হয়ে।
জি শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আব্দুল জলি, আপনাদের মাদানি চ্যানেল দেখি, আমার কাছে খুবই ভালো লাগে, আছে কাছে খুবই দেখার মতন, আমরা সৌভাগ্যবান দোয়া করব না আল্লাহর কাছে।
মাশাআল্লাহ, শুকরিয়া সাথে থাকার জন্য, অভিমত দেওয়ার জন্য। পরবর্তী কল দেন।
জামালপুর থেকে আজাহার, আপনাদের অনুষ্ঠান আমি ডেলি দেখি, আপনাদের চ্যানেলের অনুষ্ঠান খুব ভালো লাগে, ইনশাআল্লাহ আপনাদের ডেলি এই অনুষ্ঠান যেন দেখতে পারি। সকলের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা যেন সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পারেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন।
আপনাদের মাধ্যমে চ্যানেল দেখি, আপনাদের আলোচনা ইয়ে সবকিছু ইনশাআল্লাহ আমরা খুব মনে প্রাণে ভালোবাসতেছি এবং আমল করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ গোটা পরিবারে।
আল্লাহ তালা কবুল করুন। এহসান ভাইয়ের কাছে আসবো, আবারও কিছু আলোচনা শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ তালা আরও কিছু কল আছে, এগুলো শুনবো, এসএমএস গুলো পড়বো, কালামও শোনাবো আপনাদের ইনশাআল্লাহ তালা। জি এহসান ভাই।
জি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কিছু হাদিসে পাক আমরা শ্রবণ করব, যে এই জিহবা জবানের বিষয়ে, যে একবার হজরতে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে কথাটি নকল করে বলেন, যে যখন সকাল হয় তখন মানুষের সকল অঙ্গ সেই জিহ্বাকে বলে, আমাদের বিষয়ে তুমি আল্লাহকে ভয় করো, তুমি ঠিক থাকিলে আমরাও ঠিক থাকব, আর তুমি বক্র হইলে আমাদের অবস্থাও অনুরূপ হবে। তো এই যে হাদিসে পাকটি, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবি, তিনি আরজ করলেন, নবী পাক থেকে নকল করলেন, যে এর থেকে বোঝা গেল যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যদি গুনাহের মধ্যে জড়িয়ে যায়, তো এর জন্য যেই বিষয়টি সবচেয়ে বেশি দায়ী থাকবে, যেই বিষয়টি যেই জিনিসটি সবচেয়ে বেশি এখানে ভূমিকা পালন করবে, সেটা হচ্ছে জিহ্বা। যদি জিহ্বা আল্লাহকে ভয় করে তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহকে ভয় করবে, যদি জিহ্বা আল্লাহকে ভয় না করে তাহলে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলিও সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কারণ এই জবানের মাধ্যমেই দেখবেন মানুষ ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যায়, একে অপরের সাথে তক্রের মধ্যে জড়িয়ে যায়, আর যখন বান্দা তক্রে জড়িয়ে যায় তখন হাতাহাতির একটা ব্যবস্থা দিকে চলে যায়, খুনাখুনি ইয়া হয়ে যায়। তো এর অনেক বড় একটি ফিতনার মাধ্যম হয়ে যায়, আর এটা শুরুটা হয় জবান থেকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সর্বদা বান্দাকে, তার উম্মতকে, সাহাবায়ে কেরামদের মাঝেও অনেক জায়গায় বয়ানও করেছেন এই বিষয়ে, যে জবানের হেফাজতের বিষয়ে। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তারাও নবী পাকের এই হাদিসের উপর এমনভাবে আমল করতেন, যে এমনও আল্লাহর ওলিদের জীবনীর মধ্যে পাওয়া গেছে যে এরা টানা 10 বছর, কেউ 20 বছর, তার জবান দিয়ে কোনো ভালো কথা ছাড়া খারাপ কথাই বলে নাই, সবসময় চুপ থাকতো। যদি ভালো কথা পেত সেটা জবান দিয়ে প্রকাশ করতো, আর যদি মনে হয় এই কথাটা আমার দুনিয়াতে উপকারে আসবে না, না আখিরাতে কল্যাণ বয়ে আনবে, তাহলে তারা চুপ থাকতেন। কারণ যে চুপ রইল সে মুক্তি পেল, হাদিসে পাকের মধ্যে এটা আসে। তো একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু তার জিহ্বাকে টেনে একবার দেখিয়েছে যে ফারুকে আজম রাদিয়াল্লাহ তাআলা আনহুকে, তিনি বললেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি, আপনি এটা কী করছেন? তখন তিনি আবু বকর সিদ্দিক বলতে লাগলেন যে এই জিহ্বাকে দেখিয়ে, এই জিহ্বাটা টেনে দেখিয়ে বললেন যে আজকে এই জিনিসটা, এই জিহ্বাই আমাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সাহাবি নবী পাকের সাহাবি অবশ্যই নিঃসন্দেহে তারা এই জবান দিয়ে সবসময় ভালো কথা বলতেন, নিঃসন্দেহে জবান দিয়ে যা বলতেন তা অবশ্যই ভালো ছিল, নেকির কাজ ছিল, তিলাওয়াতে কুরআনে পাক ছিল, এই জবান দিয়ে খারাপ কথা তখনও বলতে কখনোই বলতেন না। এরপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন এই জিহ্বা আমাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, কতটা ভয় পেত তারা এই জবান দিয়ে। যদিও তারা এই জিহ্বা দিয়ে খারাপ কোনো কথা কখনোই বলতেন না, এরপরও তারা এই জবানকে ভয় পেত, এটাকে সবসময় নিজের হেফাজতে রাখতো, এটাকে আঁকড়ে ধরে রাখতো। তো এর জন্যই বলা হয়েছে যে এই জবানকে যদি আমরা শরিয়াতের মধ্যে এটাকে আমরা আঁকড়ে ধরি, শরিয়াতের গণ্ডির মধ্যে যদি আমরা লাগাম দিয়ে রাখি এবং নবী সুন্নতের মধ্যে যদি আমরা এই সুন্নতের শিকল দিয়ে যদি আমরা এই জবানকে বেঁধে রাখি তাহলে এই জবান দিয়ে কখনোই খারাপ কাজ করা যাবে না, এই জবান তখন নাজাত লাভের একটি মাধ্যম হয়ে দাঁড়াবে। তো অনেক আল্লাহর বলি বুজুর্গানি দিন রহিমাহুমুল্লাহ তারা প্র্যাকটিস করতেন এই জবান দিয়ে কীভাবে কম কথা বলা যায়, এবং তারা সবসময় তাদের যে সঙ্গী ছিল এদেরকেও ওই তরবিয়াত করতেন যে এই জবান দিয়ে কখনো যেন খারাপ কথা বের না হয়। তো আরেক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি একবার সাহা পাহাড়ে আরোহণ করিয়া তালবিয়া পাঠ করছিলেন এবং নিজের জিহ্বাকে লক্ষ্য করে বলছিলেন হে জিহ্বা ভালো কথা বলো লাভবান হবে এবং অনিষ্ট হতে নীরব থাকো বিপদমুক্ত থাকবে। তো লোকেরা আরজ করলো যে আপনি যা বলছেন এটা আপনার নিজের কথা না অপর কারো নিকট শুনেছেন? তো তিনি বলতে লাগলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিহ্বা সম্পর্কে এরশাদ করতে শুনেছি যে বনী আদমের অসংখ্য যারা রয়েছে মানুষ অসংখ্য গুণা সংগঠিত হয় এই জিহ্বার দ্বারা। তো এই জিহ্বাকে যে হেফাজত করতে পারবে, সামলিয়ে রাখতে পারবে, তাহলে সে অসংখ্য গুণা থেকে বাঁচতে পারবে। তো একবার হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমরা আল্লাহর ওলীদের জীবনীও দেখি, তাদের বাণী, তারা কি এই বিষয়ে ইরশাদ করেছেন, দেখবেন যে অথবা আমরাও যে এই জিহ্বার যে ভয়াবহতা অথবা এগুলি শুনলে আল্লাহ ওয়ালাদের বাণী নসিহত এগুলি শুনে দেখবেন আমরাও আমলের করা বা আমাদের মধ্যেও কিন্তু প্রভাব পড়ে, তখন আমাদের একটা উৎসাহিত হয় না, আমরাও ওই দিকে যাব না, ওই খারাপ কাজগুলি আমরা করব না। যে ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন যে আমার নিকট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী নকল করা হয়েছে যে আল্লাহ পাক সেই ব্যক্তির উপর রহম করুক যে কথা বলবে উপকারী কথা বলে আর এবং নীরবতা দ্বারা নিরাপত্তা লাভ করবে। এটা ছিল আল্লাহ রাসূলের হাদিসটা তিনি জবান দিয়ে নকল করেন। আমাদের যদি দেখি পূর্ববর্তী আম্বিয়াই কিরাম যেমনিভাবে সৈয়দুনা ইসা আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম তার খিদমতেও এই বিষয়ে আলোচনা করা হলো, মানে জিহ্বাটা কতটা ইম্পর্টেন্ট যে আল্লাহ রাসূল তো এই ব্যাপারে বলেছেন, সাহাবিকরা বলেছেন, পূর্ববর্তী যারা আম্বিয়াই কিরাম এরাও এই বিষয়ের নিরাপত্তার কথা বলে গেছেন যে এই জবানটা অনেক ভয়াবহ একটি বিষয়, এটাকে যে সামলাতে পারবে সেই নাজাত পাবে। তো ঈসা আলাইহিস সালামের কাছেও এর খিদমতে আরজ করা হয়েছিল যে আমাকে এমন কোনো আমল বলে দিন যা দ্বারা আমি জান্নাত লাভ করতে পারবো। তিনি আলাইহিস সালাম বললেন তুমি কখনো কথাই বলিও না। তো সে আরজ করলো হে আল্লাহর নবী এটা কী করে সম্ভব, মানুষ কীভাবে কথা না বলে থাকতে পারবে, কথা তো বলতেই হবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন যে যদি কথা বলো ভালো কথা বলিও মন্দ কথা নয়। তার মানে এই জবান আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় একটি নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে এই জবান। যদি আজকে চিন্তা করে দেখেন এই জবানটা না থাকতো যার জিহ্বা নেই সে কীভাবে কথা বলবে, কীভাবে মনের ভাব প্রকাশ করবে, আর যে যার জিহ্বা থাকবে না বা এই জিহ্বা কোনো কারণে এমন রোগ হলো যার দ্বারা সে কথা বলতে পারছে না, তো ওই ব্যক্তিটাই বুঝবে এটা কত বড় তার জন্য নিয়ামত। তো মানুষের কাছে যখন কথা বলতে পারবে না, কেউ জিজ্ঞাসা করলো নিজের ভাব প্রকাশ করতে পারবে না, কিছু মন চাইলো কোরআনে পাকে তেলাওয়াত করবে, মন চাইলো নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবে কিন্তু পারলো না, অনেক বড় একটি মনের মধ্যে অন্তরের মধ্যে সে ব্যথিত হবে, এই নিয়ামতের কদর তখন বুঝতে পারবে যখন এটা ছিনিয়ে নেওয়া হবে। দেখেন আমার আল্লাহ পাক আমাদের উপর কতটাই মেহরবান, কতটাই দয়া যে আমরা প্রতিনিয়ত এই জবান দিয়ে মিথ্যা বলে যাচ্ছি, গীবত করে যাচ্ছি, মানুষের ব্যাপারে আমরা গীবত করে যাচ্ছি, চুগলখুরি করে যাচ্ছি, মুসলমানদের মনে কষ্ট দিয়ে যাচ্ছি এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে। এরপরও আল্লাহ পাক আমাদের এই জবানটাকে সুস্থ রেখেছে, আল্লাহ চাইলে আমাদের এই বাক শক্তিকে বন্ধ করে দিতে পারতেন, নিঃশেষ করে দিতে পারতেন, আল্লাহ দয়া করেছে, আল্লাহ বান্দাকে সুযোগ দিয়েছে, তো আমরা কাজে লাগাই। এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা যদি নিয়ত করি, যে অনেক মানুষ দেখবেন রমজান মাসে আসলে হ্যাঁ আমল করে, বলে না এখন তো রোজা, নবী পাকের সেই হাদিসের উপর আমল করে, যে কেউ ঝগড়া করতে চাইলে কি করে, আমি রোজাদার, কারণ সে জানে রোজা অবস্থায় খারাপ কথা বলা যাবে না। তো তেমনিভাবে দেখবেন রমজান মাস যখন চলে যায় বান্দা সেই গুনার মধ্যে আবারও জড়িয়ে যায়। তো রমজান মাসের জন্যই এমন নয় যে রমজান মাসই আমরা এই জবান দিয়ে খারাপ কথা বলবো না, এই রমজান মাস রমজান মাসের মধ্যে এই জবানকে আমরা আঁকড়িয়ে ধরবো, মানে কম কথা বলবো, অন্য মাসে বেশি করবো, এমন নয়। বরং সব সময়ের জন্য এই জবানকে আমাদের হেফাজত করতে হবে, যদি আমরা পারি ইনশাল্লাহ আজ্জাবাজাল নাজাত লাভের অনেক বড় একটি উসিলা হয়ে যায়,
অনেক বড় মাধ্যম। আসলে আল্লাহ তাবারকতালা বোঝার তৌফিক দিক এই জবানের মাধ্যমে। দর্শক শ্রোতা, যে জিহ্বা রয়েছে বা আমরা যে কথাগুলো বলি, আমরা যে আওয়াজ বের করি, এটা আল্লাহ তাআলার অনেক বড় এক নেয়ামত, আল্লাহ তাআলার অনেক বড় এক দান। আপনি জান না, বোবা মানুষ যারা আছে, যারা মুখ থেকে কথা বলতে পারে না, যাদের আওয়াজ নেই, বাকশক্তি নেই, তাদেরকে একটু ইশারায় জিজ্ঞাসা করেন যে তুমি তো কথা বলতে পারো না, তোমার তো বাকশক্তি নেই, তো তোমার অনুভূতিটা কি, সে আপনাকে জানাবে আমার অনুভূতিটা কি। যার পা নেই তাকে জিজ্ঞাসা করেন, এই পা না থাকার কষ্টটা তোমার কাছে কেমন লাগে, তুমি তো বুঝো এই নিয়ামতের কত কদর রয়েছে, সে বলবে আপনাকে। যার হাত নেই তাকে জিজ্ঞাসা করেন, হাত না থাকার কতটা যন্ত্রণা এবং এই নিয়ামত না থাকায় তুমি কতটা কষ্ট পাও, সে বলবে অনুভূতিটা কি। যে চোখে দেখতে পায় না তাকে জিজ্ঞাসা করে দেখেন, সে বলবে চোখের রোশনি না থাকায় যে সে এক নিয়ামত থেকে দূরে আছে, এটার যন্ত্রণা বা কষ্ট সে আপনাকে বলবে। ঠিক আমরা কথা বলতে পারি বিদায় এই জবানকে যেমন ইচ্ছা তেমনভাবে ব্যবহার করব, যা ইচ্ছা তা বলবো, আল্লাহ তাআলার পানা। প্রতিদিন মানুষ হাজার হাজার শব্দ, বেহায়া শব্দ বের করে মুখ থেকে, যা নাজায়েজ আর হারাম এমন শব্দগুলো মুখ থেকে বের করে, আর এই জবান নিয়েই কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে। তখন প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আর প্রশ্নের উত্তর দিতে হবে। এই নাপাক জবান, এই অপবিত্র জবান, যে জবান দিয়ে আমি মানুষকে গালি দিতাম, গীবত করতাম, চগল খুরি, এটা এটা তো এক আছেই, মিথ্যা, গীবত, চগল খুরি, এটা তো আছেই দর্শক। এমন এমন শব্দ মানুষ মুখ থেকে বের করে, আবার সেই আবার ওই মুখ দিয়েই বলে যে এমন কি গুনাহ করেছি যে আমার উপরে এই শাস্তি আসছে, কোনো অসুস্থ হয়ে গেল, দুর্ঘটনা ঘটলো বা ঝড় তুফান আসলো, নিজের পরিবারের উপরে কোনো একটা দুর্ঘটনা চলে আসলো, যেই জবান দিয়ে, যেই মুখ দিয়ে যে শব্দ বের করা হয়, এত খারাপ শব্দ, যার শব্দ শুনলে আশেপাশে মুরব্বীরা দাঁড়ায় না, চলে যায়, লজ্জা পায়, আবার সেই ব্যক্তি বলে যে আমি এমন কি খারাপ কাজ করলাম, এমন কি গুনাহের কাজ করলাম যে আমার উপরে, আমার পরিবারের উপরে এত পরীক্ষা,
আমার পরিবারের মধ্যে রহমত আসছে না, শান্তি আসছে না। আচ্ছা কেনই বা আসবে জাকির ভাই? বলা হয়েছে যে ব্যক্তি জবান দিয়ে মিথ্যা কথা বলে রহমতের ফেরেস্তা তার থেকে এক মাইল দূরে
চলে যায়।
তো রহমতের ফেরেস্তা যদি চলে যায়, রহমত কিভাবে আসবে? এই জবান দিয়ে তো আমরা মিথ্যা বলছি, এই জবান দিয়ে তো আমরা গীবত করছি, এই জবান দিয়ে কিন্তু আমরা মুসলমানদের অন্তরে কষ্ট দিচ্ছি। তো অবশ্যই জবান দিয়ে নেকির দাওয়াত দিতে হবে। মুবাল্লিকে দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ নেকির দাওয়াত দিয়ে থাকে, যদি আমরা নেকির দাওয়াত দেই, সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজ থেকে বাধা প্রদান করি, তখন এই জবান আল্লাহ পাকের কাছেও দাবি হবে, তখন এই জবান নাজাতেরও কারণ হবে। সাইয়েদুনা সুলাইমান আলাইহিসসালাম খুব সুন্দর একটি কথা বলেছেন এই বিষয়ে, যে কথা তো অবশ্যই ভালো, যদি কথা মনে করো যদি কথা রূপা হয় তাহলে চুপ থাকাটা স্বর্ণ।
আচ্ছা,
কথা যদি রূপা হয় তাহলে চুপ থাকাটা হচ্ছে স্বর্ণের মতো। তো চুপ থাকাটা আপনি কথা বলার থেকেও বেশি দামি বলা হয়েছে। তো বান্দা যদি চুপ থাকে অবশ্যই
নিরাপত্তা রয়েছে। আল্লাহ তাবারকাতাল আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। ফজলে রাবিবের কাছে আবারও আসবো, আমরা কিছু কথা তার থেকে শুনি, এরপর দর্শক আপনাদের কিছু কল আছে, কলও শুনবো, কালামগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। আবার জি
স্যার, জাকির ভাই, কিছু লোক কথা বলতেই পারে না, মানে কোথায় কী বলতে হবে এটাই পারে না। তো আসলে আগে একটি হাদিস শুনি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেমতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে যার চরিত্র সবচেয়ে বেশি ভালো হবে। এক হাদিস তো ওইটা রয়েছে যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি নিকটে থাকবে যে বেশি দরুদ শরীফ পড়েছে, আর এই হাদিসও আছে যে ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে
যে
যে যার চরিত্র সবচেয়ে বেশি ভালো হবে। আর বলেন যে ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি দূরে থাকবে, অর্থাৎ আমার থেকে অনেক দূরে থাকবে, যার চরিত্র ভালো হবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম নিজেই বলেন যে এই অসৎ চরিত্রের অধিকারী কারা, বলেন উচ্চ স্বরে অধিক কথা বলে যারা, হেসে হেসে মুখ ভরে যারা কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম নিজেই বলেন যে তারা অসৎ চরিত্রের অধিকারী। তো মুফতি আহমদ ইয়ারফান রহমতুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যায় বলেন যার চরিত্র ভালো হয় সে সব কাজ ভালো করে, সে নেকি বেশি করে, তাকে কথা বেশি বলতে হয় না, কারণ সে সবার সাথে লেনদেন ভালো, সবার সাথে সত্য কথা বলে, বেশি কথা বলতে হয় না। কিন্তু বলেন যে যার চরিত্র খারাপ তাকে কথাও বেশি বলতে হয়। আপনাকে মিথ্যা বলেছি, এখন আপনি আবার জিজ্ঞাসা করেন, তো একটা মিথ্যা লুকানোর জন্য আরেকটা মিথ্যা, কাউকে ওয়াদা করেছে তো ওয়াদা খেলাফি করেছে, এভাবে করে একজন অসৎ চরিত্রের অধিকারী যারা তাদেরকে কথাও বেশি বলতে হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি দূরে থাকবে কিয়ামতের দিন, যে দুনিয়াতে কি করে অধিক কথা বলে, হেসে হেসে কথা বলে, অধিক কথা বলে। এখন কিছু ব্যক্তি আছে যেখানে কথা বলা উচিতই না, বা কোন কথা বলা উচিত কোন কথা বলা উচিত না সেটাই জানে না। মনে করেন একজন রুগীকে দেখতে গেল, তো রুগীকে দেখতে গেল, এখন জিজ্ঞাসা করলো যে কেমন আছেন, কী অবস্থা। তো রুগী বলল যে আমার এই এই রোগ। তো এখন সে কি বলছে রুগীকে যে আল্লাহ, আমার বন্ধুর আব্বুকে এই রোগ ছিল, বেশি দিন বাঁচে নাই। এখন আপনি বলেন এই কথাটি কি রুগীকে বলতে হবে? অথচ আমরা দেখি যে ডাক্তাররা রুগীদেরকে সান্ত্বনা দিয়ে থাকে যে আপনি কোনো চিন্তা করেন না, আপনি অনেক ভালো আছেন, এই কথা দ্বারা কিন্তু রুগী অর্ধেক ভালো হয়ে যায়,
অর্ধেকটাই ভালো হয়,
ঠিক আছে না? কিন্তু ওই মানুষটা কি করেছে, ওই রুগীর সামনে গিয়েই বলে দিল যে এই রোগ হলে মানুষ বেশি দিন বাঁচে না,
বেশি দিন বাঁচে না।
অথবা এইটা বলল, এই রোগটা আমার এক বন্ধুরও হয়েছিল, বিছনা থেকে উঠতেই পারছে না, বা অনেক দিন ধরে বিছনায় আছে। তো এরকম কথা বলা। আচ্ছা, কারো বাসায় গেল, মনে করেন তার বন্ধুর বাসায় গেল, অথবা কোনো আত্মীয় স্বজনের বাসায় গেল, গিয়ে দেখলো ওই যে এক বছর আগে গিয়েছিল যে সোফা ছিল এখনো সেই সোফা,
জি জি,
বলল এখনো আপনি সোফা চেঞ্জ করেননি, ওই সোফায় এতদিন ধরে চলছে। আচ্ছা, দেয়াল দেখলো, বাসা দেখলো, আচ্ছা রং ওইটাই রয়েছে এখনো,
জি,
রং আপনি এখনো করেননি বাসায়। আচ্ছা, দেখলো মোটর সাইকেল কিন্তু ওইটাই, বাইক কিন্তু ওই এক বছর আগে, এখনো আপনি চেঞ্জ করেননি, এখনো ওই মডেলেরই। তো এই কথাগুলো দ্বারা কিন্তু মানুষ মনে কষ্ট পায়, এই কথাগুলো দ্বারা মানুষ মনে কষ্ট পায়,
মধ্যে পড়ে যায় আরো,
কিন্তু মানুষ বলে না যে আমি এই কথা দ্বারা কষ্ট পেয়েছি। অনেকে আছে যারা মানে আপনি তাদের থেকে পরামর্শ চাইবেন না, তবুও
পরামর্শ দিবে। আবার আপনি মার্কেট থেকে আসছেন না,
জি জি,
কিছু কিনে নিয়ে আসছেন না, ছোট্ট কোনো কিছু নিয়ে আসছেন না, ও নিজে নিজে এসে জিজ্ঞাসা করবে,
জি
ভাই মোবাইলটা কত দিয়ে আনছেন, যদি বলেন আপনি 10,000 টাকা, ঠকছেন
আপনি,
কে ডাকছে আপনাকে এই কথা বলার জন্য, কে ডাকছে,
কে দেখেছে আপনাকে।
এখন এই যে কথাটুকু বললাম না বলে আপনি ঠকছেন, যখন কোনো ব্যক্তি কোনো কিছু কিনছে না, কেনার পরে কেউ কখনো ঠকে না, কেননা মাল তো তার হাতে চলে আসে, তাই না, ইউজ তো করবে সে, ব্যবহার তো করবে, ঠকার কি আছে এখানে। আচ্ছা, এই যে বললো আপনি ঠকছেন, এটা যে কিনে নিয়ে আসছে না, এর মনটা একদম
মনে কষ্ট, এটা আমাদের সাথে হয়, কিন্তু
আমরা স্বাভাবিক অনেক অনেক পাওয়া যাবে, এরকমের অনেক দেখা যায়, বলে যায় মুখের উপর,
আমি যে জিনিসটা কিনে নিছি না, এখন এই জিনিসটা কিন্তু আমার নিকট ভালো, এখন যদি এর দোষ ত্রুটি কেউ বর্ণনা করবে না, খারাপ কিন্তু আমাকে লাগে, কিন্তু মানুষ কিন্তু এটা বুঝে না। আজকে যে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে যে জিনিসটা বা যে প্যাগামটা, হ্যাঁ, যে মেসেজটা দিতে চাচ্ছি, যে আমরা কোথায় বলতে হবে আর কোথায় বলতে হবে না, এই জিনিসটা যেন আমরা শিখে যাই, আর কতটুকু বলতে হবে। তো কথার কিছু শ্রেণী রয়েছে, এক ধরনের কথা হচ্ছে শুধু ক্ষতি আর ক্ষতি, এক ধরনের কথা হচ্ছে শুধু ক্ষতি আর ক্ষতি, যেমন মিথ্যা বলা, গীবত করা, গালিগালাজ করা, কাউকে ধমকি দেয়া, কাউকে ভয় দেখানো, এই ধরনের কথা মুখ থেকে বের করাই যাবে না, শুধু ক্ষতি আর ক্ষতি। এক ধরনের কথা আছে শুধু উপকার আর উপকার, শুধু নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব, যেমন কোরআন শরীফের তেলাওয়াত করা, ফিকহের মাসলা মাসাইল পাঠ করা, ফিকহের মাসলা মাসাইল শোনানো, দরুদে পাক পাঠ করা, নাত শরীফ পড়া, আল্লাহ তাআলার জিকির করা, নেকির দাওয়াত দেওয়া, এই ধরনের কথা শুধু মানে উপকারই উপকার। এটা হলো দ্বিতীয় নম্বর শ্রেণী। তৃতীয় নম্বর শ্রেণী হলো এমন কথা যেটাতে মঙ্গলও রয়েছে আবার অমঙ্গলও রয়েছে। যেমন কেউ নিজের প্রশংসা এই জন্য করছে যে আমি, যেমন কোনো পীর সাহেব রয়েছেন নিজের কথা এই জন্য বলছেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, নিজের আমল এই জন্য প্রকাশ করছেন যে এটা শুনে মুরিদরাও যেন উৎসাহ পায়, তাহলে তার জন্য এটা ভালো। পীর সাহেব নিজের আমল এই জন্য প্রকাশ করছেন যে আমার কথা শুনে আমার মুরিদরা উৎসাহ পাবে, তারাও আমল করবে, তাহলে ঠিক আছে, নিজের আমল প্রকাশ করা ঠিক। কিন্তু সাধারণ মানুষ, আমি কালকে তাহাজ্জুদ পড়েছিলাম, আপনি কেন প্রকাশ করছেন? আপনার কথা শুনে তো কেউ উৎসাহ পাচ্ছে না,
অথচ প্রকাশ করার,
প্রকাশ করার
প্রকাশের পিছনে কি,
পিছনে আপনার নিয়ত কি আছে? মানুষ আমাকে ভালো বলবে, তো আপনার জন্য এটা ক্ষতি হয়ে যাবে। তো একজন পীর সাহেব যিনি বলেছেন উৎসাহের জন্য, তার জন্য ঠিক, কিন্তু একটা সাধারণ মানুষ যার নিয়তি আছে আমি যেন মানুষ আমাকে ভালো বলুক, তার জন্য ক্ষতি। আর চতুর্থ কথা, যেটার মধ্যে ক্ষতিও নাই লাভও নাই, যেমন আপনি বললেন না ভাই মডেল কেমন আপনার মোবাইলের, এই বাইকটা নিয়েছেন কত, এই কথাগুলো আজকে অনেক গরম পড়েছে, আজকে সকাল থেকে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, এই কথাগুলোর কিন্তু উপকার নাই। আপনি দেখবেন এগুলো মানুষ টাইম পাস করার জন্য এই কথাগুলো বলে থাকে, কিন্তু ওই ওই কথাটাই কিন্তু এক একটা কথার হিসাব হবে কি আমাদের,
রাইট রাইট, প্রতিটা শব্দের হিসাব আমাদেরকে কালকে আমাদের ময়দানে দিতে হবে যে কোন কথা কোথায় কেন বলেছিলাম। আমরা দর্শকের কিছু কল আছে, কলগুলো শুনি, এরপরে কালাম শুনবো। যে কল শুনিয়ে দি,
আমার নাম মোহাম্মদ ফরিদ মিয়া, আমি একটা মান কাবাদ শুনতে চাই, আমার আত্মার জিন্দাবাদ,
শোনাবো যদি সম্ভব হয়, সাথেই থাকুন, পরবর্তী কল দেন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আগামীকালকে রাতে যাচ্ছি, মদিনা শরীফ যাচ্ছি, তো সবাই দোয়া করবেন যেন সুই সালামতে
আল্লাহ তাআলা কবুল করেন, এক আপনার সফরকে কবুল করুক, ইখলাস দান করুক, আদবের সাথে যেন আপনি সফর করতে পারেন, আল্লাহ তাআলা সে তৌফিক আপনাকে দান করুক। পরবর্তী কল দেন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মুহাম্মদ নাসিরুদ্দিন আত্তারি, পবিত্র মদিনা শরীফের মসজিদে নববী শরীফের মুবারক মুবারক ছায়া থেকে আরজ করছি, রোজা অবস্থায় কি মানুষ মুখ দিয়ে এমন বাক্য বের করে, এমন কথাবার্তা, গীবত, চুগলখুরি, বিভিন্ন ধরনের গুনাহের অভ্যাস যেগুলো রোজার আগে হারাম ছিল, রোজা থাকা অবস্থায় এগুলো বলার কারণে কি কি দুনিয়া এবং আখিরাতে আপদ আসতে পারে, এটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করুন।
মাশাআল্লাহ, সাথেই থাকুন এহসান ভাই। কারো বা কল কালকে যাবে, আবার কারো কল পবিত্র জমিনেই আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে যারা পবিত্র জমিনে সফরে আছে, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা হেরেম শরীফে, আল্লাহ আদবের সাথে সেখানে দিন অতিবাহিত করার তৌফিক দান করুক।
আমিন।
আর যারা যাবে আল্লাহ তাআলা তাদেরকেও আদবের সাথে এই সফর পরিপূর্ণ করার তৌফিক আল্লাহ দান করুক। কালাম শুনি আমরা সোহেব ভাই থেকে, এরপরে আবার শেষ কিছু আলোচনা প্যাকেজও আছে দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাআলা। জি,
কাছি ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দার প্রিয় নবী, কাছি ডেকে নাও, কাছি ডেকে নাও, আকা কাছি ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদারে ঈদ আমার আকা, তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও, তব দিদার দাও আকা, তব দিদার দাও প্রিয় নবী। দাও প্রিয় নবী, কাছি ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, গুম্বদে খজরার ছায়া তলে আকা, গুম্বদে খজরার ছায়া তলে আমায় রেখে নাও, আমায় রেখে নাও আকা, আমায় রেখে নাও প্রিয় নবী, আমায় রেখে নাও প্রিয় নবী, হাশরে যেন মুখে থাকে আমারে বাঁচাও আকা, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, গুনাহের সাগরে ডুবে আসি, গুনাহ কি নহীঁ জাতি হ্যায় আদত ইয়া রাসূলুল্লাহ, তুমি আব কুছ করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ, লগা তকিয়া গুনাহোঁ কা পড়া দিন রাত সোতা হুঁ, মুঝে আব খাবে গফলত সে জগা দো ইয়া রাসূলুল্লাহ, গুনাহের সাগরে ডুবে আছি আমি, গুনাহের সাগরে ডুবে আছি, উদ্ধার করো উদ্ধার করো আমায়, উদ্ধার করো প্রিয় নবী, উদ্ধার করো প্রিয় নবী, তব দহিত রোদে রসিলায় আকা, তব দহিত রে ওসিলায় আপন করে না আমায়, আপন করে না প্রিয় নবী, আপন করে না প্রিয় নবী, কাছে ডেকে না প্রিয় নবী, তব দিদার দার প্রিয় নবী।
আমিন আমিন। দর্শক শ্রোতা, একটি প্যাকেজ আমাদের সাথে রয়েছে, আমরা প্যাকেজটি দেখি। আজকের আজকের নেক আমল নামে যে প্যাকেজটি দেখানো হয়, আমরা যে প্যাকেজ দেখিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজ আমরা নেক আমল রিসালার পয়েন্ট নম্বর 9, যেখানে প্রশ্ন করা হয়েছে আমাদেরকে যে আপনি কি আজ সারাদিনে আপনার চোখের হেফাজত করেছেন, তো আসুন আজ আমরা চোখের কুফলে মদিনা সম্পর্কে শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অর্থাৎ হে প্রিয় হাবিব, আপনি আপনার মুসলমান পুরুষদেরকে আদেশ করুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। তো প্রিয় ইসলাম ভাইয়েরা, নিজের চোখকে হেফাজত করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে হুকুম দিয়েছেন। তো আসুন একটি আমরা ঘটনা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা হাসান বিন আবি সিনা রহমাতুল্লাহি তাআলা আলাই ঈদের নামাজের জন্য গেলেন, যখন ঘরে ফিরে এলেন তখন তার স্ত্রী বলতে লাগলেন, আপনি আজ কতজন মহিলাকে দেখেছেন? তিনি রহমতুল্লাহ তাআলা আলাই চুপ থাকলেন। যখন স্ত্রী বারবার জিজ্ঞাসা করলেন তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাই বললেন, ঘর থেকে বের হওয়ার পর থেকে তোমার নিকট ফিরে আসা পর্যন্ত আমার পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকেই তাকিয়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আল্লাহ তাআলার ওলিগণ আল্লাহ তাআলার হুকুমের প্রতি কতটাই না কুরবান ছিলেন, যে ঈদের নামাজের জন্য গিয়েছেন, যখন ঘর থেকে বের হয়েছেন তখনও নিজের দৃষ্টিকে পায়ের বৃদ্ধাঙ্গুলে রেখেছেন এবং বাসায় ফিরে আসা পর্যন্ত নিজের দৃষ্টিকে নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলেই রেখেছেন। নবী করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের চোখ ও লজ্জা স্থানকে হেফাজত করো, তাহলে আল্লাহ তাআলা নিজের রহমতে তোমাদের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিজের চোখের ও লজ্জা স্থানের হেফাজত করার তৌফিক দান করে। আমিন। বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ। আজকের নেক আমল নিজের চোখের হেফাজত, বিভিন্ন খারাপ দৃশ্য দেখা থেকে, খারাপ জিনিস দেখা থেকে, হারাম বস্তু দেখা থেকে নিজের চোখের হেফাজত করা, এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা এবং আল্লাহ তাবারক ও তাআলা বান্দাকে হুকুম দিয়েছেন, তোমরা নিজের চোখকে অপবিত্র জিনিস দেখা থেকে, হারাম বস্তু দেখা থেকে হেফাজত করো। আর একটা হলো গিয়ে দৃষ্টিতে পড়ে গেল, আর একটা হলো নিজে ইচ্ছা করে দেখা, দুইটা কিন্তু দুই বিষয় দর্শক। একটা তো অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে কি আমরা তাকিয়ে থাকি, খারাপ দৃশ্য দেখি, ইচ্ছা করে দেখি, আর আরেকটা হলো গিয়ে যে হঠাৎ করে চোখের সামনে পড়ে গেল, একটা খুঁজে খুঁজে দেখা, আর একটা হলো চোখে পড়ে গেল। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। কেবলা শাইখে তরিকা তামির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া মাদানী মুজাকারাতে অনেক বিষয় নিয়ে আলোচনা করেন, এর মধ্যে বেশি সময় ধরে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সেটা হলো গিয়ে মাদানী আতিয়াত, দাওয়াত ইসলামের মাদানী ফান্ডে সংগ্রহ করে জমা করানো এই বিষয়টা। এখানে মোবাল্লিক যারা আছে তাদেরকেও, যারা মোবাল্লিক আছে তাদেরকেও বলেছেন, যারা মোহাব্বতকারী আছে তাদেরকেও বলেছেন, যারা প্রতি বছর দিয়ে আসছেন আপনাদেরকেও বলেছেন, যারা এখন পর্যন্ত দেননি এবছর দিবেন আপনাদেরকেও বলছেন, সবাইকেই উদ্দেশ্য করে কেবলা শাইখে তরিকা তামির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া কালেকশনের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, যাতে করে আমরা নিজেও সংগ্রহ করি এবং নিজের আত্মীয় স্বজন থেকেও যেন সংগ্রহ করে দাওয়াত ইসলামের মাদানী ফান্ডে জমা করাই। আপনার এলাকাতে যেখানে মাদানী মার্কাজ আছে সেখানে নিয়ে যান, আপনি জিম্মাদারদের কাছে জমা করান, বা মাদানী চ্যানেলের স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে আপনি যোগাযোগ করে পাঠিয়ে দিতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পাঠাতে পারেন, বিকাশ নাম্বারেও পাঠাতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি আমাদের দাওয়াত ইসলামীকে, মাদানী চ্যানেলকে দান করতে পারেন। আর আমির আলী সুন্নাত দামাত বারকাতুল আলিয়া বেশি উৎসাহ প্রদান করেছেন আমাদেরকে, আমাদের জাকাত, আমাদের ফিতরা, আমাদের দান অনুদান আমরা যেন দাওয়াত ইসলামীতে জমা করাই। এক হলো আমি নিজে, আমার নিজেরটা আমি দাওয়াত ইসলামীকে জমা করাবো, আর হলো আমার আত্মীয় স্বজন থেকে আমি সংগ্রহ করে, কালেকশন করে তারপর আমি জমা করাবো। তো দেখতে দেখতে রমজানের কয়েকটা দিন পার হয়ে গেছে, রহমতের দিনগুলো শেষের দিকে, তো আমরা চেষ্টা করি আগে আগেই জমা করানোর জন্য, হিসাব নিকাশ করে, জাকাত বের করে, এরপরে আপনার ফিতরার টাকা বের করে, এরপরে দান অনুদান যাই করার আছে আমরা বের করে, এরপরে নিজের আত্মীয় স্বজন যারা আছে গরিব তাদেরকেও তো দিবেন, পাশাপাশি দাওয়াত ইসলামীকেও একটা অংশ যাতে করে আমরা দিতে পারি, এ বিষয়ে আমির আহলে সুন্নাত আমাদেরকে উৎসাহ প্রদান করেছে। তো আশা রাখি ইনশাআল্লাহ তাআলা দর্শক শ্রোতা যারাই আমাদের এই প্রোগ্রামগুলো দেখছেন বা দেখবেন বা অন্যান্য অনুষ্ঠানগুলো দেখেন, দাওয়াত ইসলামীকে জানেন, মাদানী চ্যানেলকে চিনেন, আপনাদের সবার কাছে অনুরোধ আমরা সবাই যেন কিছু না কিছু জমা করিয়ে দেই, কিছু না কিছু যেন আমরা জমা, এমনটা যেন না হয় কি আমি জমা করালাম না, এবছর করালাম না, আগামী বছর, এমনটা যেন না হয়, আমরা কিছু না কিছু জমা করিয়ে দিই। আপনি যতটুকু পারেন করেন, বাকি আপনি সংগ্রহ করে দেন, সংগ্রহ করে দেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে বরকত রয়েছে এবং নাজাতের উসিলাও হতে পারে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি নিজে সাদকা করে তার যেমন সওয়াব, অপর ব্যক্তি অন্যের থেকে সংগ্রহ করে যে জমা করায় একই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো আমাদের উচিত আমি নিজেও দেই এবং অপর থেকে সংগ্রহ করেও আমরা দাওয়াত ইসলামীকে জমা করাই। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। এহসান ভাইয়ের কাছে আবারও আসবো শেষ কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
দর্শকদের উদ্দেশ্যে যে আজকের যে বয়ানের বিষয় জিহ্বার অনিষ্টতা, আরও অসংখ্য হাদিসে পাক রয়েছে, তো যেহেতু সময় আমাদের প্রায় শেষের দিকে, তো সংক্ষেপেই বলবো যে পূর্ববর্তী বুজুর্গানের দিন যারা ছিলেন ওনারা সর্ব অবস্থায় ওনারা যেভাবে আমরা দুনিয়াতে দেখবেন আমরা টাকা পয়সাকে বা আমাদের ব্যাংক ব্যালেন্স যে সম্পত্তি রয়েছে যেভাবে আমরা কী করে এই বিষয়গুলি হেফাজতের জন্য নিরাপত্তার জন্য আমরা কিছু সিকিউরিটি মেনটেন করে রাখি যেন আমার এই সম্পদগুলি হেফাজতে থাকুক,
নষ্ট
নিরাপদে থাকুক। তো একবার মুহাম্মদ বিন ওয়াইস রহমতুল্লা আলাই, তিনি প্রখ্যাত বুজুর্গ ইমাম মালিক বিন দিনার রহমতুল্লা আলাইকে তাকে উদ্দেশ্য করে বলেন যে হে আবু ইয়াহিয়া, তো জিহ্বার যে হেফাজত রয়েছে তা টাকা পয়সা ধন সম্পদের হেফাজত থেকেও বেশি উত্তম, বেশি জরুরি, যেটা জিহ্বার হেফাজত। তো আমরা আজকে দেখবেন অনেক কিছুর সম্পত্তির আমরা হেফাজত করি, কিন্তু আমাদের ভিতরে যেটা রয়েছে আমাদের অঙ্গের মধ্যে একটা অংশ এই জিহ্বার, এটার হেফাজত করা, এটার নিরাপত্তার কথা আমরা কখনোই ভাবি না। সম্পদ চলে গেলে হয়তো বা সেটা আবার কখনো ফিরে আসবে, বা সম্পদ চলে গেলে ঈমান চলে যায় না, কিন্তু জিহ্বার নিরাপত্তা যদি একবার চলে যায় মানুষের ঈমান চলে যেতে পারে। তো এর জন্য এটা নিরাপত্তার জন্য সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চেষ্টা করতেন যেন তার জবানকে হেফাজত করা যায়। এর জন্য বলা হয়েছে তার জীবনের মধ্যে আসছে যে তিনি তার মুখের মধ্যে কঙ্কর পাথর রেখে দিতেন যেন তার জবান দিয়ে কথা বলতে না হয়। তো কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতেন, এটা না করলে কিন্তু তার জবান দিয়ে খারাপ কথা বের হতো না, কারণ তিনি জান্নাতি সাহাবি, নবী পাকের সবচেয়ে উত্তম সাহাবি, বলা হয়েছে নবীদের পরে সবচেয়ে উত্তম ব্যক্তি আবু বকর সিদ্দিক। তো তিনি এমন উত্তম ব্যক্তি হয়ে তার জবানের হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য তিনি কঙ্কর দিয়ে রাখেন জবানের মধ্যে। আমরা কতটুকু প্র্যাকটিস করি, আমরা কঙ্কর না দিই চুপ থাকার তো চেষ্টা করতে পারি,
আমাদের অভ্যাস কি জানেন হাসান ভাই, দিনের বেলায় এত বলা বলি রাতে ঘুমিয়ে ঘুমিয়েও বলি,
আল্লাহ
আল্লাহ, মানে দিনের বেলায় এত বলা বলি আমরা, এত অভ্যাস আমাদের বলার, এত অভ্যাস আমাদের বলার, রাতে যখন ঘুমায় না ওই কথাগুলো আবার
না। বিষয়টা হাস্যকর মনে হলে কিন্তু এটা বাস্তব কথা, অনেকে দেখবেন ঘুমের মধ্যেও কি যেন কথা
বলতে থাকে,
আসলে যার অভ্যাস যেটা না তার জবান দিয়ে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মন চাচ্ছে না তাও জবান দিয়ে বের হবে, কারণ কি বাচাল যারা রয়েছে তাদের অভ্যাসই হচ্ছে বেশি কথা বলা, আর যে ব্যক্তি বেশি কথা বলে তার গুনাও বেশি হয়, আর নবী পাক বলে যার গুনা বেশি হয় সে জাহান্নামের হকদারও সবার আগে হয়ে
যায়।
তো আল্লাহর ওলিরা তারা সবসময় চেষ্টা করতেন যে জবানকে হেফাজত করতে কম কথা বলার চেষ্টা করতেন, যেমনিভাবে মনসুর ইবনুল মোতা রহমতুল্লাহ আলাই, তিনি তার জীবনের মধ্যে আসে, তিনি এক দীর্ঘ 40 বছর এশার নামাজের পর সকাল হতে তিনি কারোর সাথে কোনো কথা বলেন নাই, দীর্ঘ 40 বছর ইস্তেকামত দেখুন তার। হজরতে রবি বিন খায়সাম রহমতুল্লাহ তার জীবনের মধ্যে আসে, তিনি দীর্ঘ 20 বছর পর্যন্ত কোনো পার্থিব কথা বলেন নাই, টানা 20 বছর এক আল্লাহর বলি, টানা 40 বছর কারো জীবনে আসছে, তিনি কয়েক বছর দীর্ঘ কারোর সাথে খারাপ কথা বলেনি, ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা বলেনি। তো এর জন্য তিনি কি করতেন যে সকালে উঠে নিজের সাথে খাতা কলম রাখতেন এবং লিখে রাখতেন, কেউ কিছু বললে লিখে এটার রিপ্লাই দিতেন, এবং দিন শেষে খাতা কলম বের করে দেখতেন যে আজ তার দ্বারা কী কী কথা বের হয়েছে। ঠিক এমনিভাবে এই যুগের আল্লাহর বলি আমির আহলে সুন্নাত জামাত বরকাতুল্লাহ আলিয়া সেই প্র্যাকটিসটা, সেই শিক্ষাটা আমাদের মতো গুনাহগার সাধারণ মানুষদেরকেও আলহামদুলিল্লাহ তিনি শিখাচ্ছেন যে কথা কম কথা বলার জন্য নেকামুল ইসলাম, আমরা প্রতিটা পর্বে হয়তো বা এটা প্যাকেজ থাকে, তো ওই নেকামুল ইসলামের মধ্যে আমল করতে গেলে দেখবেন যে মানুষ কম কথা, যে আজকে কি আপনি কথা বলার পরিবর্তে ইশারাতে লিখে কি কথা মনের ভাব কি প্রকাশ করেছেন কিনা। মাদানী মুজাকারার মধ্যে হয়তো বা দর্শক দেখবে যে আমির আহলে সুন্নাত মুজাকারার মধ্যে কিছু প্রয়োজন হলো কথা না বলে ইশারাতে বোঝা দেয়, আবার অনেক কিছু লেখা নেয়। তো এটা আসলে আমাদের প্র্যাকটিক্যালি আমির আহলে সুন্নাত রয়েছে যে আল্লাহর বলিরা কেমন হয়ে থাকে।
আমির আহলে সুন্নাতের যদি জীবনী দেখি আমরা কথা বলা নিয়ে বা জবান নিয়ে, তো তাকে দেখা যায় যে প্রয়োজনীয় কথা যেগুলো এখন ক্যামেরার সামনে আছে প্রয়োজনীয় কথা বলতে হচ্ছে তো বলেন, না হয়তো লিখে কথা বলা, ইশারার কথা বলা, সবচাইতে মজাদার এটাই বেশি, ইশারার কথা বলা। আমিরুল সুন্নাত যেখানে বসেন বিশেষ মাদানী মুজাকারা হয়, আপনারাও শুনেছেন মাদানী মুজাকারার পরে বিশেষ মাদানী মুজাকারা হয়, ওখানে সর্বসাধারণের জন্য খোলাখুলিভাবে আলোচনা, ওটা ওয়ান ইয়ারে যায় না, অফ ইয়ারে হয়। তো একবার দেখলাম আমিরুল সুন্নাত আসছেন, মঞ্চে উঠবেন, যেখানে বসেন তিনি সেখানে উঠবেন, তো সিঁড়িটা ঠিকভাবে বসানো ছিল না। সিঁড়িটা এমনভাবে বসানো আছে দূর থেকেই বোঝা যায় এটার উপর পা দিলে কাত হয়ে পড়ার সম্ভাবনা আছে। তো আমিরুল সুনাত ওই দেখার সাথে সাথে একজনকে ইশারা করলেন, সিঁড়িটা দেখেন। শুধু এতটুকু ইশারা করছে, সিঁড়িটা দেখেন। তো যাকে ইশারা করছে সেও বুঝে গেছে, তাড়াতাড়ি করে ওখানে গিয়ে সিঁড়িটার নিচে কিছু ঠেকনা লাগালো, কিছু একটা দিল কাঠ। এরপরে ওটা যখন লেবেল হয়েছে, এরপরে আমিরুল সুনাত এটার উপর পা দিয়ে উঠলেন। আচ্ছা, ওঠার পরে যখন চেয়ারে বসবেন, তো চেয়ারের মধ্যে কারো একটা ডায়েরি রাখা ছিল, হয়তোবা এই চেয়ারটার নিচে ছিল, যে বসছে সে ওটার উপর ডায়েরি রেখে চলে গেছে, ওই চেয়ারটা আবার আমিরুল সুনাতের জন্য নিয়ে গেছে। তো যখন দেখলেন ওর উপর ডায়েরি আছে, তো আরেকজনকে আবার ইশারা করলেন, ডায়েরি আছে, ওটার উপর কীভাবে বসবো আমি? তো অন্য কেউ এসে আবার ডায়েরিটা নিয়ে গেল। অর্থাৎ কথা বলা নয়, ইশারাতে। আসলেই তো বাস্তব, এতটুকু এতটুকু কিন্তু ইশারাতেও হয়ে যায়, হয়ে যায় না? কিন্তু আমরা যখন এটাকে ঘুরাতে পেঁচাতে চাই না, তো অনেক লম্বা কাহিনীও হয়ে যায়। সিঁড়ির কথাই যদি বলি, আর আমাদের যদি এমন ক্ষমতা থাকতো, যেটা আমিরুল সুনাতের কাছে যে পাওয়ার আছে, ওই পাওয়ার যদি আমাদের কাছে থাকতো, তবে আমরা কত ইতিহাস শুরু করে দিতাম, কাজ করো, তো মনোযোগ নেই, তো এটা দেখো না, এটা দেখার মতন সুযোগ তোমাদের হয় না, তো তোমরা খেয়াল করো না, মন কোন দিকে থাকে, কোন দিকে মন রেখে কাজ করো, তো এতটুকু ছোটোখাটো বিষয়গুলো আর তোমাদের নজরে পড়ে না। আরও কত কিছু এখানে বললেও অনেক কিছু বলার আছে, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিদের অভ্যাসে মোবারকা দেখেন, তারা একটু ইশারা করে, একটু ইশারা করে, সিঁড়িটা ঠিক মতন বসানো হয়নি, বাস এতটুকু ইশারাই তার বোঝা যায় সামনের মানুষ। তো আমাদের উচিত আমরা ইশারাতে বা লিখে, আর প্রয়োজনীয় কথা হলে, প্রয়োজনীয় কথা হলে, আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী আমরা শুনলাম এহসান ভাই থেকে, তারা জিব্বা অর্থাৎ মুখের মধ্যে পাথর রাখতেন, এজন্য রাখতেন যাতে করে কথা বলতে না হয়, কথা বলতে যেন না পারি, আর যখন কথা বলতে পারবো না, তখন যা কেউ জিজ্ঞাসা করবে, তো কমপক্ষে ইশারাতে আমরা কাজ সেরে নিতে পারবো। ফজলে রাব্বিবের কাছে আসবো, আর কিছু শেষ কথাগুলো আমাদেরকে শুনান দর্শকের উদ্দেশ্যে।
আসলে জাকির ভাই, আল্লাহর ওলিরা জিনিসটা জানতেন যে কোথায় কী বলতে হবে,
জি,
আর কতটুকু বলতে হবে। আসলে আমিও যতটুকু আমির আল সুন্নাতকে দেখেছি মাদিনী চ্যানেলে, দেখি যে যখন তিনি বয়ান করেন, সেটা তো বয়ান করেন, কিন্তু এছাড়া অন্য কোনো যদি কোনো মানে কাউকে ডাকতে হয়, ইশারায় ডাকেন, আর লিখতে থাকেন কোনো পানি ইশারায়, ঠিক আছে, তো জানেন যে এই জিনিসটা ইশারায় হয়ে যাচ্ছে, এখানে বলা ঠিক না। কিন্তু আজ হয় কি, আমাদের মুখ আমার, আমি না বলবো তো কে বলবে? আমি যদি আপনাকে বুঝাই, আপনি এটাই বলবেন, মুখ আমার, আমার যা ইচ্ছা আমি তাই বলবো, আপনি আমাকে নিষেধ করার কে? তো এই জিনিসটা আমাদের মধ্যে যখন থেকে আসছে, তখন থেকে কিন্তু অনেক অনেক ক্ষতি হচ্ছে, এই জবানটা কিন্তু আমাদের দ্বারা অনেক গুনাহ করিয়ে যাচ্ছে। যখন সাহাবা ইকরামগণ দেখা সাক্ষাৎ করতেন, দেখেন তাদের কথা কী হইত, একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেন যে আচ্ছা, আপনার ধারণা মতে একজন মানুষের মধ্যে কতটুকু দোষ ত্রুটি থাকতে পারে? তো অপরজন বলতেন যে একজন মানুষের মধ্যে তো অনেক দোষ ত্রুটি থাকতে পারে,
থাকতে পারে,
কিন্তু মানুষের মধ্যে এমন একটি গুণও আছে, প্রত্যেক মানুষের মধ্যে এমন একটি গুণও আছে যে যা দ্বারা মানুষ তার দোষ ত্রুটি ঢেকে ফেলতে পারে, দোষ ত্রুটি আছে। আচ্ছা, দেখবেন যারা বেশি কথা বলে তারা কিন্তু অপমান অপদস্থ হয়,
বেশি
হয়, আর সে তখন নিজেই আফসোস করে, বলার পরে আফসোস করে যে আহা কি বললাম। তো একাল্লারলি বলেছেন না যে বলে আফসোস করার চেয়ে না বলে আফসোস করা ভালো, আর কম খেয়ে মানে বেশি খেয়ে আফসোস করার চেয়ে কম খেয়ে আফসোস করা ভালো,
ভালো,
কারণ বেশি বললে অপমান হবেন, বেশি খেলে পেট নষ্ট হবে, অসুস্থ হবেন। তো আসলে আল্লাহর ওলিদের কলের যে যদি আমরা আমল করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যায়। তো তিনি বললেন যে এমন একটি গুণ আছে মানুষের মধ্যে, যদি সে ওই গুণটা মানে তা দ্বারা সে নিজের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারে। তো আরেকজন বললেন, বলেন তো ওই গুণটা কি? তিনি বললেন জিহ্বার হেফাজত করা, অর্থাৎ জিহ্বার যদি হেফাজত করতে পারি, তাহলে কিন্তু আপনার দোষ ত্রুটিও কি আপনি ঢেকে রাখতে পারবেন।
জি,
আজকাল যে গুনাহ বেশি হচ্ছে আমাদের মাঝে, মানে কি ইসলামী ভাই কি ইসলামী বোন সবার মাঝে এই গুনাহ কিন্তু মানে দেখা যায় সাধারণত, সেটা হলো গীবত করা। আমরা এটাকে কিন্তু মানে এক বড় বিষয় মনে করি না। অথচ কুরআন হাদিসে কিন্তু এটা অনেক কবিরা গুনাহ বলা হয়েছে
যে
গীবতকে। গীবত কি? কারো অবর্তমানে যে ব্যক্তি এখানে নেই, কোনো মুসলমান এখানে নেই, তার ব্যাপারে
তার দোষ বর্ণনা,
তার দোষ বর্ণনা করা তাকে ক্ষতি সাধনের উদ্দেশ্যে, যাতে এই মানুষ মৃত ভাইয়ের মাংস খেলো। তো তোমাদের মধ্যে কি কেউ এই কথা পছন্দ করে যে সে কি নিজের ভাইয়ের, নিজের মৃত ভাইয়ের মাংস খাবে? কেউ পছন্দ করে না। কিন্তু গীবত কেন করে? মনে করেন দুইজন মহিলা একসাথে বসেছে, শাশুড়ি নিজের বউয়ের গীবত, আর বউ
শাশুড়ির ব্যাপারে
বান্ধবীর সাথে বসেছে শাশুড়ি, মানে আচ্ছা আরেকজন যখন আসে না, মনে করেন প্রতিবেশীর বাসা থেকে একজন মহিলা আসলো, বলেন কি অবস্থা আপনার, কিভাবে দিনকাল যাচ্ছে, এটা কিন্তু আরো ইয়া করে যে বলেন আপনি,
শুরু করিয়ে দেয়
বলেন, তখন বলে যে আর কি বলবো, দিনকাল আর কেমন যাবে, এরকম একটা বউ পেয়েছি সারাটা দিন কোনো কাজই করে না, সারা সময় ঘুমায় থাকে। আচ্ছা আমির হোসেনের একটা কথা বলেছেন, ভালো বাচ্চারা নিজের বাসার বা নিজের ঘরের কথা বাইরে কাউকে বলে না, কিন্তু এখানে দেখা যায় যে বড় মানুষরাই, আমাদের বড়রাই নিজের ঘরের কথা বাহিরে বলে বেড়ায়, ছোটদের কি অবস্থা হবে? তো আমাদের উচিত আমরা যেন নিজেও ঠিক হই, আর আমাদের বাসার যে, দেখেন বাচ্চারা কিন্তু বড়দের থেকেই শিখে,
ঘর থেকেই শিখে, বড়দের থেকে বলবো কি, ঘর থেকেই বাচ্চারা শিখে। আপনি যখন আপনার বাচ্চার সামনে, ছোটদের সামনে ঘরের অন্য কোনো সদস্যর ব্যাপারে বাইরের মানুষের সাথে বলাবলি করবেন, তখন আপনার ছোট যারা আছে ঘরের, তারা শিখবে যে হ্যাঁ এভাবেই হয়, এটাই করে, এমনই হয়, এরাই আমরা আমাদের শত্রু, বা আমার মাকে দেখতে পারে না বা বাবাকে দেখতে পারে না, ঘর থেকে এগুলো শুরু হয়। আর আমাদের কথা শুরু হয়েছে আজকের আলোচনা আমাদের জবান নিয়ে, বা আমাদের আমরা যে কথা বলি এই কথা নিয়ে। এখনই সময় দর্শক শ্রোতা নিজের জবানকে হেফাজত করার, আর এখনই সময় কথা কম বলে কাজ বেশি করার, আর এখনই সময় আমার আখেরাতকে সুন্দর করার। আখেরাত সুন্দর কখন হবে? যখন আমি নিজের ব্যাপারে ভাবতে পারবো, নিজের ব্যাপারে চিন্তা করতে পারবো, আমি কোন কথাগুলো বলবো, কোন কথাগুলো বলছি, এটা নিয়ে যখন ভাবতে পারবো, চিন্তা করতে পারবো, তখনই আমি আমার আখেরাতকে সুন্দর করতে পারবো। কাল কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে দেখা যাবে, তারা জাহান্নামের ভাগিদার হচ্ছে, জাহান্নামে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে, বা তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার ঘোষণা করা হচ্ছে, শুধু এই মুখের হেফাজত না করার কারণে। আমাদের এমন অসংখ্য আছে। আর যুবক ভাই যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি আমি, আপনাদেরকে বলি আমি, এই যে বন্ধু বান্ধবের সাথে বসে বসে কত ধরনের কথা, কত ধরনের আলাপ চারিতা চলতে থাকে বা বলতে থাকেন, একটু চিন্তা করে দেখেন তো যে আপনি যে কথাগুলো বলছেন এগুলো আপনার দুনিয়ার কোনো কাজে লাগবে নাকি আখেরাতের কোনো কাজে লাগবে? এমন কথা না দুনিয়াতে কাজে লাগবে না আখেরাতে কাজে লাগবে, এমন কথাগুলো কেন বলছি? আচ্ছা, একটা হলো দুনিয়া তো কাজে লাগবে না, আখেরাতও কাজে লাগবে না, আর একটা হলো গিয়ে বলাটাই নিষেধ, কোরআন ও হাদিসে ইসলামের মধ্যে বলাটাই নিষেধ, এমন তো অসংখ্য কথা আছে যে কথাগুলো বলাই নিষেধ। তো আমরা এই কথাগুলো বলছি, কেন বলছি, এর হিসাব কে দিবে, কিভাবে দিবেন? এই জন্য বলি এখনই সময় সংশোধন হওয়ার, আর এখনই সময় আমাদেরকে নিজেকে নিয়ে চিন্তা করার। আপনি যে কারো ব্যাপারে বলছেন, কাউকে নিয়ে বলছেন, আপনি যে কোনো ব্যক্তিকে নিয়ে বলছেন, এহসান ভাইকে দিয়ে উদাহরণ দিয়ে, এহসান ভাই কষ্ট নেবেন না, কেউ বলল এহসান ভাই অফিসে আসে ঠিকই কিন্তু সারাদিন কোনো কাজে পাওয়া যায় না, আমি আপনি যে এহসান ভাইকে নিয়ে বললেন আপনার কি প্রয়োজন ছিল, আপনারটা নিয়ে কে ভাববে? আপনি তো তারটা বলেন নাই, বরং তার যে আমল নামায় গুণা ছিল সেটা আপনার আমল নামায় নিয়ে নিয়েছেন আপনি, অর্থাৎ আমরা জেনে শুনে নিজের ক্ষতি করলাম, তাই না? নিজের ক্ষতি নিজেই ডেকে আনলাম, নিজের ক্ষতিটা নিজেই করলাম। এরকমের অসংখ্য উদাহরণ সমাজের মধ্যে আছে, ঘরের মধ্যে আছে, পরিবারের মধ্যে আছে। আমরা যদি দেখি, লক্ষ্য করি, তবে মানুষ ইচ্ছাকৃতভাবে নিজের উপরে চাপিয়ে নেয় অন্যের গুণাগুলো, গীবতগুলো, মিথ্যাগুলো, চগলখড়িগুলো। আমাদের উচিত হবে কি আমি নিজেকে নিয়ে ভাবি, এখনই সময় দর্শক আমার নিজেকে নিয়ে ভাবার। রমজান মাস, আমাদের নাসির মাদানী ভাই মদিনাতুল মানোয়ারায় মসজিদে নববী শরীফ থেকে তিনি আমাদেরকে কল করেছেন আজকের প্রোগ্রামে, তিনিও বললেন যে রমজান ছাড়াই যে কথাগুলো বলা নিষেধ, গীবত বলেন, চগলখড়ি বলেন, বা যাই বলি না কেন, রমজান ছাড়াই বলা নিষেধ। কবিরা গুনাহ বলা হয়েছে, আর রোজা রেখে এই কাজগুলো আমরা কিভাবে করছি, কেউ দেখে না তাই, বা কেউ বুঝতেছে না তাই, আর আমি ফেসে যাব না তাই বলছি? রোজা রেখে খাবার খাওয়া যাবে না, কেননা এটা প্রকাশ্য বা আমরা জানি, শিখেছি বা বুঝি, এটা শরীয়তের হুকুম, রোজা রেখে খাবার খাওয়া যাবে না, খাবার খেলেই রোজা ভেঙে যাবে, এটা বুঝি যেমন, তেমন তো এটাও বোঝা দরকার যে আমি রোজা অবস্থায় গীবত কিভাবে করছি।
আসলে জাকির ভাই, কিয়ামতের দিন বান্দা যখন জিহ্বা দিয়ে যায়, গুনাহগুলি সংগঠিত হয় বান্দার, তো কিয়ামতের দিন বান্দার ওই গুনাহটা প্রকাশ করার জন্য, কিয়ামতের দিন বান্দার ওই গুনাহটাকে সাক্ষী দেওয়ার জন্য কোনো সাক্ষীদাতার প্রয়োজন নেই, কারণ ওই জিহ্বাই স্বয়ং সাক্ষীদাতা হয়ে যাবে কিয়ামতের দিন, এটাই তার জন্য যথেষ্ট। যেই জবান দিয়ে, জিহ্বা দিয়ে আমি গুনাহ করছি, কিয়ামতের দিন প্রয়োজন নেই কারো সাক্ষীদাতার, ওই জিহ্বাই যথেষ্ট তার জন্য সাক্ষী হয়ে দাঁড়ানোর জন্য। তো আজকে যেই জিহ্বাটাকে আমি আপন মনে করছি, আমার জবান, আমার মুখ, আমি যা খুশি তাই বলবো, হ্যাঁ আমার মুখই কাল কিয়ামতের দিন আমার জন্য সাক্ষী দিবে, এবং আমার পক্ষে নয় বরং আমার বিপক্ষেই কিয়ামতের দিন সাক্ষী দিবে। তো সমাজের মধ্যে আজকে দেখা যায়, দর্শকদের উচিত যে আমাদের যেই প্রোগ্রামগুলি হয়, বিশেষ করে আজকের যে প্রোগ্রাম, এগুলি বেশি প্রচার, ভাইরাল করা, কারণ কি আজকে সমাজের একটা ট্রেন্ড হয়ে গেছে এমন, যে সমাজের মধ্যে যে চুপ থাকে না সে আনস্মার্ট, এই কথা বলতে জানে না, বন্ধু মহলে এসব সময় চুপ থাকে, কোথাও গেলে এ বোবা, এ কথা বলে না। পরিবারের মধ্যেও দেখবেন যে ঝগড়া হচ্ছে, যদি পরিবারের কর্তা কথা না বলে সে তো বোবা, সে কথা বলতে জানে না, সে কারো প্রতিবাদ করে না। তো কেন প্রতিবাদ করে না, তার মধ্যে দিনী জ্ঞান আছে বিধা সে প্রতিবাদ করে না। আর আজকে আমাদের যাদের দিনী জ্ঞান নেই, আজকে আমরাই প্রতিবাদ করছি। আর জবান দিয়ে আমাদের উচিত, আমরা আজকে কোরআন হাদিসের আলোচনা শুনলাম যে মানুষের উচিত কম কথা বলা, কিন্তু আজকে দেখবেন এই দিনী জ্ঞান না থাকার কারণে আজকে সমাজের মধ্যে বিভিন্ন চ্যানেলের মধ্যে মাজাল্লাহ এমন এমন প্রোগ্রাম দেওয়া হচ্ছে, সামনে ঈদ আসছে, বিশেষ প্রোগ্রাম থাকবে গুনাহের, নাউজুবিল্লাহ, ওই প্রোগ্রামগুলির টপিক এমন থাকে বেশি কথা বলার, যত কথা বলবে হাসি ঠাট্টার আলোচনা হবে, যে বেশি একটু বানিয়ে কথা বলতে পারবে, আর বানিয়ে কথা বলা মানে হচ্ছে মিথ্যা, বানিয়ে কথা যখনই আপনি বলতে যাবেন এর মধ্যে মিথ্যাই বলা হয়ে থাকে। তো এমন প্রোগ্রাম করছি যে প্রোগ্রামটা আমার আমার আখিরাতকে ধ্বংস করছে, আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এবং আমি এই প্রোগ্রামটাকে ক্রিয়েট করতেছি, আরও 100 জন মানুষকে আমি দাওয়াত দিচ্ছি, আরও 1000 কোটি মানুষ এই প্রোগ্রামটা দেখছে, তারা দেখেও নিজের মধ্যে উৎসাহিত হচ্ছে, না বেশি কথা বলতে হবে, কীভাবে কথা বলতে হয়, কীভাবে মিথ্যা বানিয়ে বলতে হয়, এইসব প্রোগ্রাম দেখে দেখে মানুষ আরও খারাপ হচ্ছে। তো উচিত এর জন্য আমাদের যেই মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলি হয়, দর্শকবৃন্দ যারা দেখে সংশোধন হচ্ছে, আমল করছে, তাদের উচিত যেন এগুলি প্রচার প্রসার করা, যেন অপর মুসলমান ভাইরা তারা সংশোধন হয়ে যায়।
এক তো হলো গিয়ে যে পরিবার পরিজনের সাথে একজন মানুষ চুপ থাকে,
জি,
একটা এটা আদবেও থাকে অনেক সময়, বা ঘরে পরিবেশ না থাকার কারণে কথা কম বলে, কিন্তু ওই ছেলেটা আবার অনেক সময় দেখা যায় বাহিরে গিয়া একদম যা ঘরে চুপ থাকে সেটা গিয়ে উসল করে দেয় বাহিরে, এমন আছে। আর একটা হলো গিয়ে সে জ্ঞান রাখে বিদায়, অতটুকু জ্ঞান আছে বিদায় সে ঘরের মধ্যে চুপ থাকে, বাহিরেও চুপ থাকে। তো আমাদের নিজেকে নিয়ে যদি যখন ভাবো না ফজলে রাব্বি ভাই, তখন আল্লাহ চায় নিজের সংশোধন, নিজেই সংশোধন করতে পারবো, যে আমার কি প্রয়োজন, আমি কি করতে পারি। আচ্ছা, এতগুলো কথা যদি না বলতাম, অর্থাৎ ফোনে বলি বা বন্ধু বান্ধবের সাথে যদি না বললে, এই 1 ঘন্টা ধরি, প্রতিদিন 1 ঘন্টা করে এমন টাইম, যে টাইমটা আমি না দুনিয়ার কোনো উপকারী কথা বলছি, না আখেরাতের কোনো উপকারী কথা বলছি, এমনিতেই ওই জমানায় কী হলো, ওই জমানায় কী হয়েছে, তখন কী হয়েছে, গত রাত্রে কী হয়েছে, এর আগের দিন কী হয়েছে, রমজানের আগে, গত বছর রমজানে, এই সব যে কথাগুলো আছে, যা না দুনিয়ার কল্যাণ না আখেরাতের কল্যাণ, এগুলো যদি বাদ দিয়ে নামাজের আহকাম নিয়ে যদি বসে যেতাম, এক ঘন্টা নামাজের আহকাম যদি অধ্যয়ন করতাম, কতগুলো মাসলা মাসাইল আমি জানতে পারতাম, নামাজের দিক নির্দেশনা আমি জানতে পারতাম। আচ্ছা, এই 1 ঘন্টা যদি আমি ফয়জানে নামাজ নিয়ে বসে যেতাম, নামাজের ফলাফল, নামাজের উপকারিতা, নামাজের নিয়ম কানুন অনেক কিছু আমি জানতে পারতাম, আর না হয় যদি আমি কোরআনে পাক নিয়ে বসে যেতাম, আল্লাহ তাআলার দয়া হোক আমাদের প্রতি, ওই যেই 1 ঘন্টা প্রতিদিন আমি বন্ধু বান্ধবদেরকে দেই। এমনও আছে, এহসান ভাইও জানেন, হয়তো ফজলে রাব্বি ভাইও জানেন, এমনও আল্লাহ তাআলার বান্দারা আছে, জানি না কিভাবে তাদের এই বুদ্ধিগুলো মাথায় আসে, প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একটা টাইম নির্ধারিত বন্ধুদের সাথে আড্ডা মারার,
ফোনে কথা বলা,
সরাসরি হয়, ফোনেও
হয়, মিনিট কিনে নেয়, এমবি কিনে নেয় ফ্রি মিনিট পাওয়ার
কথা বলার জন্য। আচ্ছা, আবার কত কত সফটওয়্যার বাইরেছে এখন, তারা গ্রুপ কলে আসে, আবার তারা গ্রুপ বানিয়ে সেখানে আলোচনা করে মেসেঞ্জার গ্রুপের মধ্যে, এরপরে ঘন্টা সেখানে পার হয়ে যায়। আচ্ছা, টাইপ করতেও তো সময়ের প্রয়োজন, তো দেখা গেছে ওই যখন টাইপিং এর মধ্যে তারা আছে না, এমন হয় কি রাতও পার হয়ে যায়। আহা, আল্লাহর বান্দা, যদি এই একটা দুইটা ঘন্টা, তিন চার ঘন্টা মেসেঞ্জারের গ্রুপে না থেকে, টাইপিং এর মধ্যে, টেক্সের মধ্যে না থেকে যদি আল্লাহ তাআলার কোরআন নিয়ে বসে যেতাম। একটা হাদিসে পাক শুনেছি, বারবার শুনতে ইচ্ছে হয়, একটা লোক কোরআন পড়তে পারতো না, কোরআন পড়তে পারতো না, কিন্তু তার মধ্যে কোরআনের ভালোবাসা ছিল, মহব্বত ছিল, সে কোরআন নিয়ে বসে যেত, আর ওই কোরআনের যে অক্ষর আছে, লাইন আছে, ওই লাইনে লাইনে নিজের হাত এভাবে টানতো, এভাবে টানতো, এভাবে টানতো, অনেক বছর ধরে সে এভাবে আদব রক্ষা করে করে এবারে কোরআনের পাকের এভাবে তেলাওয়াত করতে পারতো না, পড়তে পারতো না,
কিন্তু সে যেত
ভালোবাসায়, সে আঙ্গুলটা আনতো এভাবে, এভাবে করতো। তো যে লেখক বলেন কি, একটা সময় অনেক জায়গাতে কোরআনে পাকের অক্ষরের কালিগুলো উঠে গেছে, তো কত দিন ধরে সে এটাকে এভাবে দেখছে, জিয়ারত তো করছে, কোরআন জিয়ারত করা তো সওয়াবের কাজ, স্পর্শ করছে, সওয়াব পেয়েছে, জিয়ারত করলো, সওয়াব পেলো, অনেক সময় ধরে কোরআনকে নিয়ে বসে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু এই মহব্বতের কারণে তাকে মাগফিরাত দান করেছেন, ক্ষমা করে দিয়েছেন। আজ এই রমজানের কতটা দিন চলে গেল আমাদের থেকে, কোন আল্লাহর বান্দা কোরআনকে হাতে নিয়ে বসে আছিলাম, এক ঘন্টা, দুই ঘন্টা, একবার করেন দৈনিক, না সময় হয় না, কিন্তু এই যে মেসেঞ্জারের গ্রুপের মধ্যে ফালতু কথা, যে কথার কোনো মানেই হয় না, যে কথার কোনো প্রয়োজনই নেই আমাদের, এমন কথা নিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা পার করে দিচ্ছি, কিন্তু কোরআনে পাক ধরার, স্পর্শ করার, জিয়ারত করার আমাদের সময় হয় না। তো আমার জবানকে যদি আমি হেফাজত করতে চাই, আমার জবানকে যদি আমি ভালো রাখতে চাই, কাল কিয়ামতের ময়দানে এই জবানের ব্যাপারে যেন আমাকে প্রশ্ন করলে আমি সঠিক উত্তর সঠিকভাবে দিতে পারি, ফেঁসে যেন না যাই, এ কারণে আমাদের উচিত কোরআনে পাকের তেলোয়াত বেশি থেকে বেশি পরিমাণে করা। আচ্ছা, আর একটা কাজ আমরা করতে পারি, কোরআনে পাকের তেলোয়াতও করি, পাশাপাশি দাওয়াত ইসলামীর যে তেলোয়াতগুলো রাখা আছে এগুলো যদি আমরা ইউটিউব থেকে শুনি এবং এগুলো যদি প্র্যাকটিস করার চেষ্টা করি, আমাদের তেলোয়াতও শুদ্ধ হয়ে যাবে, ভালো কারিও আমরা হতে পারি, চেষ্টা করলে ভালো কারিও আমরা হতে পারি এখান থেকে শুনে শুনে। আল্লাহ তাআলার দয়া এসব, যদি আমরা চেষ্টা করি তবে আল্লাহ তাআলার দয়া অবশ্যই হবে, আমরা জানতেও পারবো, বুঝতে পারবো, শিখতেও পারবো, আসলে আমাদের ইচ্ছার উপরে। মাহে রমজান তো অতিবাহিত হয়ে গেল, রোজাও রাখছি, নামাজও কাজা করছি,
আসলে জাকির ভাই নিজে আমি আমার সময়টাকে কোন কাজে ইউজ করবো,
ব্যবহার করবো,
যেমন এক ব্যক্তি, আমি এটা নাম বলছি না, দেশের নাম, তো তিনি তার সময়টাকে কীভাবে কাজে লাগাতো, দেখেন আজকে আমরা যেখানেই আসা যাওয়া করি রাস্তার মধ্যে কিন্তু একটা জ্যাম থাকে, আর ওই জ্যামের মধ্যে কিন্তু আমাদের অসংখ্য টাইম সেখানে কিন্তু শেষ হয়ে যায়। তো অনেকে জ্যামের মধ্যে কিন্তু বিভিন্ন অনর্থক কথাবার্তা বলে থাকে, বাসে হোক, বিভিন্ন ট্রাফিক জ্যামের মধ্যে মুখ দিয়ে কথা বলে থাকে,
সোশ্যাল মিডিয়া ইউজ করে অনেকে, ভিডিও দেখে অনেকে, বা আল্লাহ তাআলার পড়া গান শুনে অনেকে।
তো ওই ইসলামী ভাই, তিনি বাইক রাইড করতেন, হ্যাঁ বাইক চালাতেন, তার বাসা থেকে অফিসের যে দূরত্ব, ডিস্টেন্স, সেটা হচ্ছে 2 ঘন্টা পথ।
আচ্ছা,
যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা। তো এই 2 ঘন্টার মধ্যে তো আবার দেখা যায় যে জ্যাম ট্যাম থাকে, তো উনি কি করতো, ওই কানের মধ্যে কিছু ইয়ারফোন থাকে ওই হেলমেটের ভিতর দিয়ে, তো ইয়ারফোনের মধ্যে তিনি দাওয়াত ইসলামের যে সফটওয়্যার আছে ফরজ উলুম কোর্স,
জি,
তো সেটা তিনি শুনতো, এমন শুনতে শুনতে প্রতিদিন 4 ঘন্টা তিনি শুনতে শুনতে ফরজ উলুমের যে কোর্সটা তার
আদায় হয়ে গেছে,
ফুলফিল হয়ে গেছে। তো ওই সময়টা কিভাবে কাজে লাগাতো ইসলামী ভাই? তো আজকে আমরা দেখবেন অনর্থক কাজে সময়কে কিভাবে ইউজ করি, যে আমির আলে সুন্নতকেও দেখা যায় মাদানী মুজাকারার মধ্যে যখন ফোন কল আসে, আচ্ছা ফোন কল আসলে বান্দার কাজ কি থাকতে পারে, কাজ একটাই, আমি শুনবো এটা, তো আমির আলে সুন্নত দেখবেন ফোন কল আসলেও খাতার মধ্যে কিছু লিখে,
আবার লিখতে,
আবার লিখে। তো একজন প্রশ্ন করলো যে আপনি তো ফোন কল শুনেন কিন্তু লিখেন, বা তখন আর কি লেখার থাকে, তখন তিনি দেখালো আল্লাহ আল্লাহ,
জি,
ওই সময়টাও তিনি আল্লাহ শব্দ লেখে। একটা তো শোনা, তা এটা তো ঠিক আছে, সবাই নিয়ে তো শুনছে, কিন্তু ওই সময়টা যেন চুপ থাকতে না হয়, বসে থাকতে না হয় চুপ করে, ওই সময়টা আল্লাহ আল্লাহ তিনি লিখতেছেন, সময়ের কেমন গুরুত্ব দিচ্ছেন,
অনেক 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 আল্লাহ তাআলা অনেক বড় দয়া, যারা আমির আলে সুন্নাতকে সরাসরি কাছে থেকে দেখেছে না, তারা বুঝবে, তারা জানেন যে সময়কে কতটা গুরুত্ব তিনি দেন, কতটা গুরুত্ব তিনি দেন, এক তো নিজের সময়ের গুরুত্ব দেন, আর এক হলো তার কাছে যারা যায় তাদের সময়েরও গুরুত্ব দেন। আবার বারবার জিজ্ঞাসা করেন, হাতে সময় আছে আপনার, জিজ্ঞাসা করে, কোনো ব্যস্ততা নাই তো আপনার, যদি প্রয়োজন হয়, ব্যস্ততা থাকে, তাইলে বলে আপনি চলে যান, অর্থাৎ বিদায় দিয়ে দেন তাকে, যাতে তার সময় অপচয় না হয়। নিজের সময়ের প্রতিও আমিরুল সুন্নাতের লক্ষ্য, এবং অন্য ব্যক্তি যারা সামনে আছে যে দেখা করতে আসলো তার সময়ের ব্যাপারেও আমিরুল সুন্নাতের খেয়াল থাকে 100%, যাতে করে তারও সময়টা বেঁচে যায়, তারও যেন সময় অপচয় না হয়, সময় মতো আসছে আবার যেন সময় মতো চলে যায়। আল্লাহ তাবারক তাআলা মানুষকে এই নেয়ামত দিয়ে ধন্য করেছেন যাতে করে কথা বলতে পারি। আচ্ছা, এই নেয়ামত আর কারা পেয়েছে সৃষ্টিগুলোর মধ্যে? মানুষ ব্যতীত
আর কেউ পায়নি।
আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই নেয়ামত দ্বারা ধন্য করেছেন, নেয়ামত পেয়েছি যে আমরা কথা বলতে পারি, কথা বলতে পারি এবং কথা বুঝাতে পারি, মানুষ আমাদেরকে বুঝাতে পারে কথা বলে, তাই না? আর এই কথা নিয়ে যদি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে ফেসে যেতে হয়, এই কথা বল এই বলতেছি এটা নিয়ে যদি ফেসে যেতে হয়, তখন জবাব দেওয়ার মতন আর কিছুই থাকবে না। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত যে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করো। মানকাবাতের অনুরোধ ছিল, আমরা আসি সোহেব ভাইয়ের কাছে। মানকাবাতে আমিরুল সুন্নাত শুনতে চেয়েছেন, একজন কল দিয়েছিলেন, মানকাবাত শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় নেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুর্শিদ মারা তার আল্লাহর বড় ইহসান তিনি তয়ান নবীর উপহার, আল্লাহর বড় ইহসান তিনি তয়ান নবীর উপহার, সাধু মুখলিস আলী তিনি বহু গুণের সম্ভার, তিনি মুর্শিদ মারা তার মাথায় সদা ইমামা আর সাদা চাদরের জোড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা, মাথায় সদা ইমামা আর সাদা চাদরের জোড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা, দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যার, তিনি মুর্শিদ মারা তার বাসাইলে বখশিস দেখো নবীর প্রেমে ভরা, রমজানে সুন্নতি দেখো জাগিয়েছে কত সারা, আকীদায়ে আহলে সুন্নত লিখো নিতে আছে যার, তিনি মুর্শিদ মারা তার
সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নেই যে কোনো ভরসা হে ভাই মুদের জীবনে।